7ই মার্চ 2016, বাদ এশা, কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, রামকৃষ্ণপুর, লালপুর, নাটোর। গুরুত্বপূর্ণ ইসলাহি বয়ান পেশ করবেন শেখুল হাদিস আরিফ বিল্লাহ, হযরত আকদাস হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব, দামাত বরকাতুল আলিয়া।
ডেকোরেশন যারা করছে, পর্যাপ্ত লাইট দেওয়া উচিত ছিল। এখানে ভিতরে মানুষদেরকে দেখা যায় না, লোকজনের চেহারাটা পরিষ্কার বোঝা যায় না। এখানে লোকজন দেখা গেলে যে কথা বলে তার কাছে কথা বলতে আরাম বোধ হয়। এখানে লাইটের দরকার ছিল, আরো এখানে লাইট দেয়নি। রাস্তার ভিতরে ওখানে কাতার দিয়া জলে নিবে, ছোট ছোট গুড়ি গুড়ি লাইট দিয়া রয়েছে। সেটার মধ্যে কি ফায়দা? ওই লাইটের ভিতরে কি লাভটা? কিছুই নেই। মুসলমানদের আমল করতে হবে, সব আমল রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের পছন্দ মোতাবেক কি না তাদের যাচাই করা চাই। আমার মনের আবেগ পুরা করাটা দিন না, এটা জান্নাতের রাস্তা না। রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের তালিম তরবিয়ত, তার জীবনের রং ফলো করা, এটাই নিশ্চিত একমাত্র জান্নাতের রাস্তা। ইহুদি খ্রিস্টানদের জীবনধারা আমাদের জীবনে ঢুকলো কিনা, পার্শ্ববর্তী হিন্দুদের জীবনধারার কোন তিল মাত্র আমাদের জীবনে অনুপ্রবেশ করলো কিনা, এটা আমাদের পাহারাদারী করা যে জান্নাতে যাইতে চাই এরকম প্রতিটি মানুষের দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। আমাদের মনের আবেগ পুরা করা এটা দিন না, বরং জীবন সুন্দর হয়, আলোকিত হয়, মার্জিত হয়, অলঙ্কৃত হয় রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের পবিত্র আদর্শের রং অনুসরণ করলে। আল্লাহ তাআলা সেই বিষয়টাকে বুঝার এবং জীবনে তা প্রতিফলিত করার মতো জ্ঞান বুঝ তৌফিক আমাদের দান করেন। بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم يا الله تعالى আমাদের সকলকে মাফ করেন, আমাদেরকে সুন্দর নূর ওয়ালা জিন্দগি দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য জান্নাত মঞ্জুর করেন। এরা জিন্দগি অল্প সময়ের জন্য, মানুষ দুনিয়াতে আসে, বাবা মা খুশি হয়, আত্মীয় স্বজন খুশি হয়, আপন জন প্রিয়জনরা খুশি হয়। আসার খবর তো জানা গেল, যাওয়ার কোন খবরই জানা নাই যে কখন ডাক আসবে। শিশু থাকতেই কি দুনিয়ার থেকে বিদায় নিতে হয়, না তরুণ যুবক হওয়ার পরে দুনিয়ার থেকে বিদায় নিতে হবে? বৃদ্ধ হওয়ার মতো সুযোগ হবে কি হবে না? জীবনে কখন আমার ডাক আসবে এই দুনিয়া ত্যাগের জন্য, পরো পাহাড়ে পাড়ি দেওয়ার জন্য? কোন মানুষেরই সেটা জানা নেই। আপনি মহসে কই বসর নে সব সব মরুস্তা পর কি খবর নেই। কোন মানুষ নিজের মৃত্যুর সংবাদ জানে না। অনন্তকাল যেখানে থাকতে হবে সেখানে সামান যোগানের জন্য দিন রাত আমাকে ব্যস্ত থাকা দরকার, ফিকির করা দরকার, তৎপর থাকা দরকার। অথচ সেই ব্যাপারে আমরা এবং গাফিল হয়ে আছি, উদাসীন হয়ে আছি। দুনিয়ার দুনিয়া নিয়ে উল্লাসে আমরা মেতে আছি, গান বাদ্য থিয়েটার দুনিয়ার রং তামাশা যা খুশি তা এবং লাগামহীনতা আজকে আমাদের জিন্দগি হয়ে আছে। কাফের তো কাফের, মুর্শিদ তো মুর্শিদ, যারা মুসলমান তারাও কি আল্লাহকে ভালো লাগবে না? মুসলমানকে আল্লাহর কথা শুনবে না, মুসলমানকে রসুল্লাহ সাল্লাহ সালের ইশারা করে জীবনকে উৎসর্গ করবে না। রসুল্লাহ তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত গ্রামের মনে হইতে পারো না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের একান্ত প্রিয় বান্দা হইতে পারো না, যতক্ষণ না তোমাদের অন্তরে আমার মহব্বত তোমার মা বাবার চেয়ে বেশি, তোমার সন্তানের চেয়ে বেশি, দুনিয়ার সকলের চেয়ে বেশি না হয়। হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত ভালোবাসা সেটা যেন সকলের উপর প্রবল হয়, সকলের চেয়ে বেশি হয়। কিন্তু রসুল্লাহ সাল্লাহ ইসলাম ডাকলেন একদিকে, আমি ছুটলাম আরেকদিকে। তিনি পছন্দ করতে বললেন এক জিনিস, আমার পছন্দ হল বিপরীত জিনিস। মহব্বতের পরিচয় হলো, তার সঙ্গে ভালোবাসার পরিচয় হলো। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গভীরভাবে মহব্বত করার তৌফিক দান করেন, নিজের জীবনের চেয়ে বেশি মহব্বত করার তৌফিক দেন। নিজের মা বাবার চেয়েও বেশি মহব্বত করার তৌফিক দান করেন। এক সাহাবী হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ছিলেন, কিন্তু আগে তিনি কোথাও কৃতদার ছিলেন, পরে তাকে আজাদ করা হয়েছিল। কোথাও থেকে কেউ তাকে চুরি করে নিয়ে এসে তো বিক্রি করে দিয়েছিল। তো তার বাবা খবর পাইছেন যে আমার ছেলে অমুক জায়গাতে আছে। খুঁজতে 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 ওই পিতা যখন এখানে পৌঁছেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট, ওই ছেলের কাছে নিজের পূর্ণ পরিচয় তিনি তুলে ধরছেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটও নিজের বিষয়টাকে বিস্তারিত বুঝায় বলছেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবিকে ডাকলেন এবং বললেন যে তোমার আদির দ্বারা বোঝা যায় ইনি তোমার পিতা। এখন তোমার ইচ্ছা, তুমি তোমার পিতার সঙ্গে তিনি বললেন আমি আমার পিতার সঙ্গে যাব না, আমি আপনার নিকটই আমার জীবন শেষ করবো, আপনার কাছে আমি জীবন কাটাবো। পিতার চেয়েও বেশি রসুল্লাহ মহব্বত, আল্লাহ তাআলা সেই মহব্বত আমাদের সকলকে নসিব করে দেন। অনেক মুসলমান ভাইরা যারা সত্যি খাঁটি মুসলমান হতে চান এবং সত্যি তারা জান্নাতুল ফেরদাউসকে নিজের ফেরদাউসের আশা পোষণ করেন এবং আল্লাহ আল্লাহকে ভালোবাসেন, আল্লাহ রসুলকে ভালোবাসেন, জান্নাতে যাওয়াই তাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য, আল্লাহকে পাওয়াই তাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এরকম অনেক মুসলমানরা যে সাহাবায়ে কেরামের কাউকে মহব্বত করেন, কাউকে মহব্বত করেন না, কাউকে পছন্দ করেন, কাউকে পছন্দ করেন না, কারো কারো ব্যাপারে অনেক শ্রদ্ধা ভক্তি ভালোবাসা প্রশংসা, আবার কারো কারো ব্যাপারে নানান রকমের কুৎসা এবং তিরস্কার, বিদ্রুপ, সমালোচনা, দোষ চর্চা এবং তাদের নামে ইতিহাস লেখা। এমনও অনেক মুসলমান ভাইয়েরা আছেন, এরকম অনেক ইসলামিক পণ্ডিতরাও আছেন। প্রিয় বন্ধুরা, যে আবেগ না, ইতিহাস না, বিবেক না, বুদ্ধি না, দিন তো আল্লাহ রসুলের কথা মানার নাম, দিন তো আল্লাহ রসুলের হুকুমের সামনে মাথা ঝুঁকানোর নাম, দিন তো আল্লাহ রসুলের গাইডলাইনকে কমপ্লিটলি ফলো করার নাম। গবেষণা, চিন্তা, ইতিহাস এবং দুনিয়ার ইতিহাস ব্যক্তাদের এবং গবেষকদের কথা সেটাকে গুরুত্ব দেওয়া, প্রাধান্য দেওয়া আল্লাহ রসুলের কথার উপরে। প্রিয় বন্ধুরা, সেটা কোনো একটা জ্ঞানের অধ্যায় হয়তো বা হইতে পারে, কিন্তু সেটা জান্নাতের পথ আল্লাহর কসম কিছুতেই নয়। আল্লাহ আমাদের কবুল করেন জান্নাতের জন্য, আল্লাহ আমাদের কবুল করেন সিরাতুল মুস্তাকিমের হেদায়েতের জন্য। রসুলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাই বলেন সেটাই সত্য, সেটাই সঠিক। এক সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই বলতেন সেটা নোট করতেন, সেটা লিখতেন, লিপিবদ্ধ করতেন। অন্যান্য সাহাবীরা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কথাবার্তা, বাণী সমূহ শুনলে সেটাকে তারা মুখস্থ করার চেষ্টা করতেন, মনে রাখতেন। আর রসুল্লাহ সাল্লাহ ইসলামের জমানাতে আল্লাহ পাক যাদেরকে সৃষ্টি করছিলেন তার সাহাবি হিসাবে, আল্লাহ পাক তাদের মেধা মনন তাদের স্মৃতিশক্তি এত উন্নত এত প্রখর বানাইছিলেন যে বিশ্বে তার কোন নজির নেই। এমনটা আল্লাহ পাক তাদেরকে মেধা শক্তি দান করছেন, রসুল্লাহ সাল্লাহ ইসলাম যা বলতেন সেটাই তাদের মুখস্থ হয়ে যেত। জিবরিল আমিন আসমান থেকে কোরআন শরীফ এক এক আয়াত এক এক সুরা নিয়ে আসতেছেন, কয়েকটা আয়াত নিয়ে আসতেছেন, রসুল্লাহ সাল্লাহ ইসলামের নিকট পৌঁছানোর পরে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, রসুল্লাহ সাল্লাহ ইসলাম কোরআনের সে আয়াত সমূহ সে সুরা গুলো পড়ে সাহাবিদের শুনিয়ে দিতেন, শুনিয়ে দিতেন, সাহাবিদের সকলের একদম মুখস্থ হয়ে যেত। আজীব আল্লাহ পাকের শান ছিল, আল্লাহ যাদের দ্বারা কাজ দিবেন যে তাদেরকে আল্লাহ পাক নিজেই সেই মেধা সেই যোগ্যতা সেই গুণাবলী সেই মর্তবা সেই মানবীয় গুণাবলী সেই মনুষ্যত্বের সেই উচ্চ আসর আল্লাহ পাক নিজেই তাদেরকে দান করছেন। আমরা এই অধ্যায়টাকে বুঝি না, গবেষকের মন নিয়ে আমরা দুনিয়াতে ভাবি, কিন্তু ইসলামকে ইসলামের নিকট থেকে বোঝার চেষ্টা করিনি। সেই মদিনার সে মক্কা মুকাররমার সেই সময় ইসলামের পরিবেশ, রসুল্লাহ সাল্লাহ ইসলাম যখন দিনরাত 24 ঘন্টা কমপ্লিট ইসলাম থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল দুইভাবে সাহাবিদের সম্মুখে পেশ করতেছেন, সেই জমানাটা আমরা দেখি নাই। 1000 বছরের চিন্তাবিদের গবেষক এবং ডক্টর এবং প্রফেসর তাদের লেখা আর বক্তৃতা আর গবেষণা থেকে যদি আজকে আমরা মুসলমানরা ইসলাম শিখতে শুরু করি, প্রিয় বন্ধুরা আমরা বিভ্রান্তের শিকার হওয়া থেকে কোনো ক্রমেই রক্ষা পাওয়া প্রিয় বন্ধুরা কশ্চিনকালও সম্ভব না। আল্লাহ তাআলা প্রত্যেক মুসলমানকে এই বাস্তব সত্যতা গভীরভাবে 100 বার উপলব্ধি করার তৌফিক দান করেন। কি বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহু তারানি ওয়াক্তারানি আসহাবান ওয়াসহারান ওয়ানসারান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান রব্বুল আলামিন সারা জাহানের ভিতরে আল্লাহর পরে সর্বশ্রেষ্ঠ হিসাবে আমাকে নির্বাচন করে নিয়েছেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, সমস্ত নবী রসুলগণের চেয়ে শ্রেষ্ঠ প্যারা নবী মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবং এটা ইসলামী আকীদার একটা অংশ যে মুসলমান এই কথা বিশ্বাস করবে, যারা আল্লাহর নবী রসুল তারা ফেরেশতাদের চেয়ে ঊর্ধ্বের মর্যাদাওয়ালা। শুনতেছেন ভাইরা, ফেরেশতাদের চেয়ে ঊর্ধ্বের মর্যাদাওয়ালা। যে সমস্ত ফেরেশতাদের ভিতরে শ্রেষ্ঠ চারজন, সে চারজনের মধ্যেও শ্রেষ্ঠ হযরতে জিবরিল আমিন, সে জিবরিল আমিন থেকেও লাখ কোটি ঊর্ধ্বের মর্যাদা প্যারা নবী মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। জিবরিল আমিন যখনই আসতেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে শ্রদ্ধার সঙ্গে আসতেন, অত্যন্ত আদরের সঙ্গে আসতেন। সেই রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি গভীর শ্রদ্ধা ভক্তি আদর আল্লাহ তাআলা আমাদের সকলকে নসিব করেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক নিজে আমাকে নির্বাচন করছেন এবং আমার সাহাবী কারা হবেন, আমার সঙ্গ লাভ কারা করবেন, আমার সহচর কারা হবেন, আমার নিকট থেকে সরাসরি আর দীন ইমান ইসলাম কোরআন সুন্নাহ কারা শিখবেন, উম্মতের নিকটে দীন পৌঁছাবেন কারা, আমার নিকট থেকে দীন শিখার পরে সে আমার সঙ্গী সাথী কারা সাহাবী, তা আমাকে যেমন আল্লাহ নির্বাচন করছেন আমার সাহাবীদেরকে রব্বুল আলামিন স্বয়ং নির্বাচন করে দিচ্ছেন। আমার প্রিয় বন্ধু, এটা একটা আশ্চর্য জিনিস, খেয়াল করার বিষয়। আমাদের কি হলো, এই কি ধরনের গবেষণা, বিজ্ঞানীদের গবেষণা আমরা ইসলাম শিখব? আমাদের খেয়াল করা উচিত যে প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চেয়েও বেশি ভালোবাসতেন যিনি, তার সম্মান মর্যাদার চেয়েও বেশি ভালোবাসতেন যিনি, সে হাজা আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রায় এক ধরনের জেলে বন্দি করার মতো অবস্থা ছিল 3 বছর, যে সমগ্র মক্কা কাফের মুশরিকরা প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদেরকে কঠোরভাবে পূর্ণাঙ্গভাবে একসাথে তোমাকে বয়কট করে দিয়েছিল, সব রকমের লেনদেন তাদের সঙ্গে সম্পূর্ণরূপে বন্ধ, যে কোনো রকমের যোগাযোগ বন্ধ। এইরকম কঠিন বিপজ্জনক তিনটা বছরে নিকট থেকে সর্বরকম অভিভাবকত্ব করছেন যিনি, তত্ত্বাবধান করছেন যিনি, সব রকমের খেদমত করছেন যিনি, দেখাশোনা করছেন যিনি, জীবনের ঝুঁকি নিয়ে নিরাপত্তার ব্যবস্থা করছেন যিনি, তিনি হচ্ছেন খাজা আবু তালেব। শুনতেছেন আপনারা? হ্যাঁ প্রিয় বন্ধুরা, আশ্চর্যের বিষয় সে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় সে চাচা খাজা আবু তালেব, তিনি কি ঈমান নিয়ে দুনিয়ার থেকে যাইতে পারছিলেন? তিনি কি মুসলমান হয়ে দুনিয়ার থেকে যাইতে পারছিলেন? কাফের অবস্থাতেই তার দুনিয়ার থেকে মৃত্যু হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার প্রিয় বন্ধুরা, এজন্য ঈমান এবং ইসলাম নিয়ে গর্ব করা, গরিমা করা আর গবেষণার সম্পদ মনে করা, এটা মারাত্মক শয়তানের ধোকা। কোরআনে কারীমে মহান রব্বুল আলামিন বললেন, হে আমার রসূল, আপনি আবু তালেব কেন ঈমান না নিয়ে দুনিয়ার থেকে বিদায় হলেন? সেজন্য আপনি দারুণ ভাবে বেদনা হত, আপনি মর্মাহত। আপনাকে মনে রাখতে হবে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আপনি লাশ চাইলেও কাউকে আপনি হেদায়েত দিতে পারবেন না, আপনি নিজে কাউকে ধরে নিয়ে জান্নাতে পৌঁছাতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চাইবেন, যাকে যাকে আল্লাহ চাইবেন, আল্লাহ পাক তাকে হেদায়েত দান করবেন। তো আপনার দায়িত্ব কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে দায়িত্ব কি ছিল? আল্লাহ পাক বললেন যে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আল্লাহর তরফ থেকে যা কিছু ওহি আপনাকে দেওয়া হয় সারা বিশ্বের মানুষের কাছে সেটা পৌঁছে দেওয়াই আপনার দায়িত্ব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব হচ্ছে পৌঁছে দেওয়া। আরেক আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, লাসা আলাইহিম বিমুসাইতির। হে রাসূল, আপনাকে আমি তাদের উপরে দারোগা হিসাবে নিযুক্ত করি নাই যে দিনটা প্রতিটি বিষয়ের আপনি খবরদারি করতে থাকবেন। খবরদারি করা আমার দায়িত্ব, আপনার কাজ শুধু আমার পয়গাম, আমার বার্তা পৌঁছে দেওয়া। ইসলামের সবগুলো অধ্যায় সম্পর্কে পূর্ণাঙ্গ এবং সঠিক এবং ভারসাম্যপূর্ণ জ্ঞান না থাকলে মানুষ নানানভাবে বিভ্রান্তির শিকার হয়ে যায়। আশ্চর্যের বিষয় লাগে যে একদিকে খাজা আবু তালেব রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত ঘনিষ্ঠ এবং এত আপনজন, এত প্রিয়জন, তার জন্য এত ত্যাগ স্বীকারকারী, তিনি ইসলাম কবুল করতে পারলেন না। এই খাজা আবু তালেবের যখন মৃত্যু হয়, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকটে উপবিষ্ট এবং রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রিয় চাচা, আপনি একটিবার মাত্র কালেমা পড়েন, আপনি শুধু ঈমানটুকু নিয়ে আপনি দুনিয়ার থেকে বিদায় হন, আমি মহান আল্লাহর নিকট আপনার জন্য সুপারিশ করব। আর যেই ঈমান নিয়ে দুনিয়ার থেকে বিদায় হবে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করলে আল্লাহ পাকের ওয়াদা আছে, আল্লাহ রসূলের সব সুপারিশ আল্লাহ পাক মঞ্জুর করবেন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত আবেগ আপ্লুত হইয়া, এত ব্যথা ভরা মন নিয়ে তার নিকটে অনুরোধ করলেন, আপনি ঈমানটুকু আনেন। খাজা আবু তালেব কালেমা পড়ার জন্য এই মাত্র প্রস্তুতি নিচ্ছেন, বুঝা যায় তিনি কালেমা পড়বেন। এমন সময় আরবের যে নেতারা নিকটে ছিল, নেতারা সাথে সাথে বলতে শুরু করলো, হে আবু তালেব, সমগ্র আরব দুনিয়ার আপনি পরম শ্রদ্ধ নেতা, আজকে দুনিয়ার থেকে বিদায় এই মুহূর্তে সমগ্র আরব জাতির মুখে আপনি চুনকারি লিপে দিয়ে যাবেন, আমাদেরকে কলঙ্কিত করবেন, যাতে নিয়ে আমরা গর্ব করি, যাতে নিয়ে আমরা মাথা উঁচু করে এই পৃথিবীতে বেঁচে আছি, তার কারণে আজকে আমাদের এভাবে কলঙ্কিত এবং লাঞ্ছিত তুচ্ছ হতে হবে। আবু তালেব শুনতে থাকলেন আরবের নেতাদের ভাষণ বক্তৃতা। এরপরে আবু তালেব মুখ খুললেন এবং বললেন, হে আমার প্রিয় ভাতিজা মোহাম্মদ, আমি অন্তর থেকে এটা উপলব্ধি করি, নিঃসন্দেহে তোমার দিন এটাই সত্য, তুমি সত্য, তোমার দিন সত্য। আমার তো মন চাইছিল যে আমি ঈমান কবুল করি, গ্রহণ করি, কিন্তু আমি উপলব্ধি করি যদি আমি এই মুহূর্তে ঈমান গ্রহণ করি, ইসলাম কবুল করি, তাহলে সমগ্র আরব জাতি আমাকে ধিক্কার দিবে, তিরস্কার দিবে, সেই তিরস্কার এটা আমার ছুঁয়ে নেওয়া বড় মুশকিল ব্যাপার। সেজন্য আমি জাহান্নামের আগুনকে সহ্য করলাম, কিন্তু তিরস্কারকে সহ্য করে নিলাম না। শুনতেছেন ভাইরা, কি সর্বনাশা কথা! ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার প্রিয় বন্ধুরা, এজন্য এক বুজুর্গ বলছিলেন ভারতের, হে প্রিয় মাওলা, আপনার খোদাই, আপনার উলুহিয়ত, আপনার আপনার মেহরবানি, আপনার ফয়সালা বুঝা মানুষের জন্য কঠিন কালের সম্ভব না। আদরের সন্তান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ইব্রাহিম খলিলুল্লাহ, আর পিতা আদর তিনি জাহান্নামী, নাউযুবিল্লাহ তাআলা মিন জালে। এদিকে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা খাজা আবু তালেব জাহান্নামী, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিষ্ঠুর ভাবে নির্দয় ভাবে হত্যাকারী যে ওয়াসি, তিনি একজন মুমিন না, শুধু তিনি একজন সাহাবী। কি আশ্চর্য ঘটনা আমার প্রিয় বন্ধুরা! এজন্য ঈমান এবং ইসলামের ক্ষেত্রে 24 ঘন্টা আল্লাহ পাকের সম্মুখে মাথা নোয়া রাখা চাই। আমি আপনাদেরকে বলি যে যেকোনো মুসলমান হোক, সে হাজারো একদমই খারাপ জিন্দগিওয়ালা, বিলকুল বরবাদ জিন্দগিওয়ালা, বেসুমার নাফর মানিওয়ালা, সারা দুনিয়ার লাখো বেসুমার কাফের মুর্শিদ, সারা দুনিয়ার যত মুসলমান, সে যত উন্নত মানবতার গুণাবলী সম্পন্ন হোক না কেন, আল্লাহর কসম, একজন নিকৃষ্ট মুসলমান সারা জাহানের সর্বোন্নত ভদ্র লোকদের চেয়ে লাখো কোটি গুণে চেয়েও বেশি মর্যাদাওয়ালা। এটা কি আমার কথা? পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিনের কথা, বলা আব্দু মুমিন খায়রুম মিন মুশরিক ওয়ালাও আজাবাকুম, আর একজনের সন্তান সারা দুনিয়ার সেরা, অনেক সুন্দর পূর্ণিমার চাঁদের মতো, কিন্তু আপনার ছেলে একদম কালো, কুচকুচে কালো। তা আপনার কাছে আপনার সন্তানের মূল্য বেশি না আরেকজনের ফুটফুটে চাঁদের মতো সুন্দর সন্তানের মূল্য বেশি? আমার প্রিয় বন্ধুরা, ইমানওয়ালা সব মাওলাওয়ালা, যেই ইমানওয়ালা সেই মাওলাওয়ালা। আল্লাহ পাকের জন্য সারা দুনিয়ার থেকে সে নজর ছড়াইছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল ইসলাম ইয়াদু মা কানা ক্বাবলাহু, যেই ইসলাম কবুল করে, ইসলাম কবুলের সাথে সাথে তার পূর্বের জিন্দগির সমস্ত গুণ এক মুহূর্তে আল্লাহ পাক একদম বিস্মার করে দিয়ে, নির্মূল করে দিয়ে তাকে একদম পবিত্র জীবন নসিব করে দেন ইসলামের বরকতে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই মুসলমান সারা দুনিয়ার মধ্যে কেয়ামত পর্যন্ত মুসলমানদের মধ্যে একদম সর্বাধিক নিকৃষ্ট এবং জঘন্য, সেই মুসলমানের জন্য মহান রব্বুল আলামিন এই দুনিয়ার মতো 10 দুনিয়ার চেয়েও বড় একটা জান্নাত দান করবেন। শুনতেছেন ভাই আপনারা, কি আজিম শান একজন মুসলমানের মর্তবা, একজন মুসলমানের মর্তবা এবং মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খারাজা মিন বাইতিহি যায়রান আখাহু সাইয়াহু 70,000 মালাক, কোন একজন মুসলমান চাইছে যেই হোক না কেন, যখন সে আরেক মুসলমানের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে নিজের ঘর থেকে বের হয়, এই যে এক মুসলমানকে দেখতে সে রওনা হলো, এইটুকু আমলের মর্যাদা আল্লাহ পাকের নিকট এত বড় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক ওই মুহূর্তে এই বান্দার প্রতি এত খুশি হন, এত সন্তুষ্ট হন, এই পরিমাণ আল্লাহ পাকের রহমত তার দিকে মুতাওয়াজ্জে হন, যে আল্লাহ পাক 70,000 ফেরেশতাকে তার সঙ্গী বানায় দেন। এবং কিসের সঙ্গী? একজন বাদশাহ যখন যাইতে থাকে তো তার সঙ্গে মন্ত্রী মিনিস্টার এবং গার্ড সব থাকে, এখানে তাদের সঙ্গে থাকার উদ্দেশ্য শুধু সঙ্গে থাকা নয়, তার প্রতি মর্যাদা প্রদর্শন, সম্মান প্রদর্শন, শ্রদ্ধা প্রদর্শন। যেই মুমিন, যে মুসলমান কোন একজন মুসলমানের সঙ্গে সাক্ষাৎ করতে রওনা হলো, তার মর্যাদা আল্লাহর নিকট এত বড় যে নূরের তৈরি 70,000 ফেরেশতাকে তার প্রতি সম্মান প্রদর্শনের জন্য আল্লাহ পাক তার সঙ্গী বানায় দেন। সাইয়াহু 70,000 মালাক, এবং শুধু তারা রাস্তায় তাকে সঙ্গই দেন না, বরং 70,000 ফেরেশতা রাস্তা ভর তার জন্য আল্লাহ পাকের নিকট দোয়া করতে থাকেন। কিসের দোয়া? ইয়াকুলুনা আল্লাহুম্মা ইগফির লাহু, আল্লাহুম্মা ইরহামহু, হে আল্লাহ এই বান্দার প্রতি আপনি রহমত নাজিল করেন। রহমত নাজিল করা মানে জাহান্নামে পৌঁছে দেওয়া, রহমত নাজিল করার মানে হলো এ আল্লাহ এই বান্দাকে আউলিয়াদের মধ্যে সামিল করেন, এই বান্দাদেরকে, এই বান্দাকে আপনি জান্নাতি কাফেলার মধ্যে আপনি সামিল করেন। আল্লাহুম্মা ইগফির লাহু, আল্লাহুম্মা ইরহামহু, আল্লাহ তাকে মাফ করে দেন, তার জন্য রহমতের দ্বার আপনি উন্মুক্ত করে দেন। একজন মুসলমানকে সাক্ষাৎ, মুসলমানের সাক্ষাৎ করতে যাওয়া এত বড় মাপের আমল। আমরা তো আছি ঝগড়ার মধ্যে, ওই মুসলমান নিচু, ওই মুসলমান উঁচু, সে দল করে, সে দল করে না, সে আমার দল করে না। আমার প্রিয় বন্ধুরা, এমনটা নিচুতা, এত ছোট মন মানসিকতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দেন নাই, বরং ঈমানের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা হলো, ইন্না নূরা ইযা কুযিবা ফিল কলব ইনফাসালাহু সাদর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈমানের নূর যার অন্তরে প্রবেশ করে তার হৃদয়টা একদম বিশাল বড় হয়ে যায়, 7 আসমান জমির থেকে বড় হয়ে যায় একজন মুমিনের দিল। রাজা বাদশার দিন কতটুকু হয়? রাজা বাদশা একটা দেশকে নিয়ে ফিকির করে, একটা দেশকে নিয়ে ভাবে, আর একজন মোমিন ভাবে রব্বুল আলামিনকে নিয়ে। মোমিনের নজরে থাকে আল্লাহর কসম স্বয়ং মহান রব্বুল আলামিন, সাত আসমান জমিনের ঊর্ধ্বে থাকে একজন মোমিনের নজরে। এজন্য ভারতের এক বুজুর্গ বলছিলেন, এক আল্লাহর ওলি বলছিলেন, নজর ও হ্যায় জো তাও না মকান সে পার হো যায়, মগর জব রুহে তাবা পে পড় যায় তো বেকার হো যায়। ওই নজর উন্নত নজর, যেই নজর এই পৃথিবীর কোন বস্তুর উপর স্থির হয় না, না এই জমিন দেখলে, না বাদশাহী দেখলে, না চন্দ্র সূর্য দেখলে তার নজরের ক্ষুধা মিটে, না সাত আসমান দেখলে তার নজরের ক্ষুধা মিটে। সাত আসমান এমনকি আরশে মুআল্লাকে অতিক্রম করে আরশের মালিক, সাত আসমান জমিনের মালিক মহান আল্লাহ পর্যন্ত পৌঁছে একজন মোমেনের নজর। এই নজর হলো সর্বোন্নত নজর। বাদশাহ কি জানে মোমেনের নজর কত বড় হয়? এক বুজুর্গ এক উলিয়াল্লার রাস্তা দিয়ে যেতেছিলেন, লোকজন তাকে প্রশ্ন করলো যে হুজুর, যে আপনারা যারা উলিয়াল্লাহ তো আপনাদের এক একজনকে মানুষ শাহ বলে, শাহ শাহ উলিউল্লাহ দেহলভি, শাহ আব্দুল আজিজ দেহলভি, উলিয়াল্লাহদের নামের সঙ্গে শাহ শব্দ যোগ করে না? তো শাহ মানে তো বাদশাহ, শাহ শব্দটা ফার্সি, এর অর্থ হল বাদশাহ। আর যিনি বাদশাহ হন তো তার ঘরে হীরা মণিমুক্তা, হীরা কাঞ্চন মণিমুক্তা এবং সোনা রূপা বেশুমার থাকার কথা। তা আপনার বাড়িতে সোনা চন্দি কি পরিমাণ আছে? ওই বুজুর্গ তখন বললেন যে বখান আজর নমি দারম ফকিরাম, আমার প্রিয় ভাই মুসলমান, তুমি আমাকে জিজ্ঞাসা করলে যে হীরা হীরা মণি মুক্তা সোনা চাঁদি আমার কি পরিমাণ আছে, আমার বাড়িতে এইসব জিনিস আদু নাই, কিছুই নাই। যদি এই হিসাবে তুমি আমাকে বিচার করতে চাও, আমি একজন ফকির এবং মিসকিন মানুষ। কিন্তু শোনো, বলে দারাম খোদায় ধর আমি ইরাম, কিন্তু এই সোনা চাঁদির যে মালিক সে আল্লাহকে আমি পাইয়া গেছি, আমি সারা দুনিয়ার সবচেয়ে বড় ধনী। শুনতেছেন প্রিয় বন্ধুরা, قال رسول الله صلى الله تعالى عليه وسلم ليس الغنى عن كثرة الحرز ولكن الغنى غنى النفس. اے মানুষ, তোমরা মুসলমানরা এটা মনে করবে যে পয়সা হলে সে ধনী হয় না, ফ্যাক্টরির মালিক হলে ধনী হয় না, অনেক বড় জায়গা জমি সম্পত্তির মালিক হলে সে ধনী হয় না, অনেক ধন অনেক সম্পদের মালিককে ধনী বলে না। ওলা কিন্নাল গিনা গিনার নফ, অন্তর যার ধনী সেই বড় ধনী। আর অন্তর ধনী হয় অন্তর যখন ঈমান বলা হয়, অন্তর যখন আল্লাহ বলা হয়। ভারতের এক বুজুর্গ ছিলেন হযরত হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, যিনি হিজরত করে মক্কা শরীফ চলে গেছিলেন ইংরেজ আমলে। ইংরেজের বিরুদ্ধে তিনি লড়াই করতেছিলেন, আন্দোলন করতেছিলেন, শেষ পর্যায়ে এক অবস্থাতে তিনি ভারত থেকে হিজরত করে মক্কা শরীফ চলে গেছিলেন। ওই বুজুর্গ মক্কা শরীফে কাবা শরীফের গেলাপ ধরে কাঁদতেন এবং বলতেন যে আমার প্রিয় মাওলা, কোই তুসে কুছ কোই কুছ মানতা হ্যায় ইলাহি মে তুসে তলবগার তেরা, হে আল্লাহ এই দুনিয়ার বেশুমার বান্দারা আপনার নিকট কত কিছু চায়, কিন্তু আপনার বান্দা এমদাদুল্লাহ আপনার নিকট শুধুই আপনাকে চায়। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমার ভাইয়েরা, মুসলমানের হাজার ভুল চুরি থাকতে পারে, কিন্তু আমি আল্লাহর কসম করে বলতে পারি মুসলমান তো আল্লাহকে ভালোবাসে, মুসলমান তো আল্লাহ রসুলকে ভালোবাসে। এই ক্ষেত্রে মুসলমান আর কিছুই বুঝে না আল্লাহ রসুলের ভালোবাসার ক্ষেত্রে। আল্লাহ তাআলা এই মহব্বত এই ভালোবাসাকে আমাদের আরো প্রবল বানায় দেন, আরো অটল বানায় দেন, আরো মজবুত বানায় দেন। আল্লাহর মহব্বত নিয়ে বাঁচতে পারি, আল্লাহর মহব্বত নিয়ে যেন দুনিয়া থেকে আমরা বিদায় নিতে পারি। ভারতে কবি ছিলেন জিগর বুড়া দাওয়াদি, মুহূর্তে মুহূর্তে তিনি মদ খাইতেন, মদ মানে অভ্যস্ত ছিলেন জিগর বুড়া দাওয়াদি। বিখ্যাত কবি ছিলেন, ভারতের জাতীয় কবি ছিলেন জীবন মুরাদাবাদী। এমন সুন্দর কবিতা পড়তেন, মদের বোতল টানতে থাকতেন আর কবিতা পড়তেন, পুরা কবিতার আসলকে একদম মাত করে ফেলতেন, নিজের হাত নিজের সম্পূর্ণ নিজের কবজায় নিয়ে নিতেন জীবন মুরাদাবাদী। এক জমানা পর্যন্ত মদ খাওয়ার অভ্যস্ত ছিলেন তিনি। একবার হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত, যিনি চিশতিয়া কাদেরিয়া নকশবন্দিয়া সরবরদিয়া চারু তরিকার বিখ্যাত ইমামদের একজন ছিলেন, শুধু তা না তিনি অনেক বড় হাদিস বিশারদ ছিলেন, অনেক বড় তাফসীর বিশারদ ছিলেন, অনেক বড় ফকিহ ছিলেন, শুধু তা না বিশ্বের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মহাদ্দেহ ফকিহ মুফতিদেরও তিনি উস্তাদ ছিলেন, মুরব্বী ছিলেন, মুর্শিদ ছিলেন। সেই হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির সুদীর্ঘ সান্নিধ্য লাভের বরকতে লখনৌর উচ্চ ফ্যামিলি ও অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের উচ্চ ব্যক্তিত্ব সম্পন্ন খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহির সঙ্গে এই জীবের মুরাদাবাদীর হঠাৎ একদিন দেখা। তো তিনি বললেন যে আপনি এরকম ইংরেজি শিক্ষিত মানুষ, কিন্তু এইরকম সুন্দর নূরওয়ালা জীবন যে মুসলমানরা না শুধু আলেমরা পর্যন্ত আউলিয়ারা পর্যন্ত আপনাকে অনুসরণ করে, এত সুন্দর এত উন্নত এত ঈশ্বরীয় জীবন আপনি কোত্থেকে লাভ করলেন? খাজা আজিজুল হাসান মুরজুক রহমতুল্লাহ বললেন, আমি ইংরেজি শিক্ষিত কিন্তু যে মাওলা ওয়ালা আল্লাহ ওয়ালা আল্লাহর দেওয়ানা আল্লাহ রসুলের দেওয়ানা এমন এক আরেফ কামেল বলি, হযরত হাকিম উম্মত মাওলানা থানভীর সঙ্গে আমি উঠি বসি, তাকে ভালোবাসি, তার নিকট মায়া থাকি, তার কাছে আসা যাওয়া করি, তার নজরের বরকতে, দোয়ার বরকতে, তার তালিম তরবিয়ত আর সান্নিধ্যের বরকতে এই জীবন আল্লাহ তাআলা আমাকে দান করছেন। জিগার মুরাদাবাদী একজন মুসলমান কিন্তু মদখোর মুসলমান। আমার প্রিয় বন্ধুরা, মুখে মদ থাকে, হাতে মদের বোতল থাকে, কিন্তু তার পরশে আল্লাহকে ভুলতে পারে না। নফসের ধোকায় শয়তানের ধোকায় মুসলমান গুনাহ করে বসে, কিন্তু কখনো না কখনো তার অন্তরে অনুতাপ পয়দা হয়, আফসোস পয়দা হয়, সে শর্মিন্দা হয়, লজ্জিত হয়। আমার প্রিয় বন্ধুরা, হাজার লাখ কোটি মদের বোতল পান করার পরও একবার যে অনুতপ্ত হয়, লজ্জিত হয় আর টল টল করে তার চোখের পানি পড়তে থাকে, আল্লাহর কসম মুহূর্তে অনুতাপ আর চোখের পানি তার সমস্ত জীবনের এই গুনাহে কবিরা আর মদের বোতলের অধ্যায়কে একদম পবিত্র নূর অধ্যায় পরিবর্তন করে দেয়। قال رسول الله صلى الله تعالى عليه وسلم الطائر من الذنب كمن لا ذنب له আহা কি মহব্বত ভরা মন নিয়া, কি দরদি অন্তর নিয়া আমার রসুল সাল্লাহ কথা বলছেন যে মুসলমান তুমি বেসুমার গুণাওয়ালা, কিন্তু যদি অনুতপ্ত হও, লজ্জিত হও, আল্লাহ পাকের দিকে ফিরে আসো, তুমি তওবা করো, তো বেগুনা মানুষ নিষ্পাপ লোকটার মতো আল্লাহ পাক তোমাকে এইরকম সম্পূর্ণ নিষ্পাপ জিন্দগি এবং এইরকম মর্যাদা নসিব করে দিবে। হ্যাঁ, আমার প্রিয় বন্ধুর এক হাদিসে তো রসুল্লাহ সাল্লাহ তালা আলী وسلم بولسن توبا لمن وجد في صحيفته استغفارا كثيرا رسول الله صلى الله عليه وسلم যে মুসলমানের হাজার ভুল ত্রুটি আছে, কিন্তু ও যদি আল্লাহ পাকের নিকট মাফ চাইতে থাকে, মাফ চাইতে থাকে, মাফ চাইতে থাকে, এরকম বেসুমার ক্ষমা প্রার্থনার ফরিয়াদ যখন তার আমল নামায় জমা হবে, আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন আমি তার জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। শুধু রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কথা কি, আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের প্রতিটি কথা, প্রতিটি হাদিস, প্রতিটি বয়ান, প্রতিটি আমল আল্লাহর কসম কোরআনে পাকেরই ব্যাখ্যা। পবিত্র কোরআনে বলেন, হে রাসূল, সমগ্র মানব জাতির দুজাহানের মহাকল্যাণের জন্য আমি যে আসমান থেকে পবিত্র কোরআন নাজিল করলাম, আমার এই পবিত্র কোরআনকে সবিস্তারে বুঝাইয়া দেওয়া, এই ইলমের দ্বারা, আমলের দ্বারা, প্র্যাকটিক্যাল ভাবে, থিওরিটিক্যাল ভাবে কমপ্লিটলি এটা পৌঁছে দেওয়া, বুঝে দেওয়া, এটা আপনার দায়িত্ব। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই বলেন মূলত সেটা আল্লাহ পাকেরই কথা। হামায়ুন তিকালিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন আমার নবী জবান খোলেন না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ ওহির মাধ্যমে সেই বিষয়টা তাকে বাতলায় না দিই। আমি বলতেছিলাম যে আব্দুল্লাহ আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী ছিলেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানাতে প্রতিটি কথা লিখতে থাকতেন। সব সাহাবীরা লিখতেন না, কয়েকজন সাহাবী ছিলেন তারা লিখতেন, কেউ ছিলেন অল্প লিখতেন, কেউ ছিলেন বেশি পরিমাণে লিখতেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো সবই লিপিবদ্ধ করতে থাকতেন। তিনি খুশির মুহূর্তে বলতেন, গুসসার মুহূর্তে বলতেন, প্রত্যেকটা কথা তিনি নোট করতেন। একবার কিছু লোক তারা বললেন যে আপনি সব কথা নোট করেন, মানুষ যখন স্বাভাবিক অবস্থায় কথা বলে আর গুসসার অবস্থায় কথা বলে দুইটার মর্ম অর্থ একরকম হয় না। স্বাভাবিক অবস্থার কথাগুলো এটা লক্ষ্য এবং উদ্দেশ্য হয়, এগুলোর বাস্তবায়ন মানুষ কামনা করে। গুসসার মুহূর্তে মানুষ এমন কথাও বলে বসে যে কথাগুলো আসলে তার বলার উদ্দেশ্য ছিল না, এগুলোর বাস্তবায়ন তার কাম্য না, এগুলোর উপর আমল হোক সেটা তিনি চান না, এমনটা হয়। তা আপনি সব কথা নোট করেন, এটা কি ঠিক হচ্ছে? আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি তখন থামলাম, ভাবতে লাগলাম আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টা বলবো, তিনি কি সিদ্ধান্ত দেন। তিনি গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট, বিষয়টা উপস্থাপন করলেন যে আমি তো সবই লিখি, আপনি স্বাভাবিক অবস্থায় বললে তাও লিখি, আপনি গোসার হালতে বললে তাও লিখি, আমি কি এটা ঠিক করতেছি? কিছু লোক তো আমাকে এইভাবে নানান বিষয়ে নানান কথা বলেন যে তুমি এটা ঠিক করতেছো কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ওই মুহূর্তে নিজের পবিত্র জবানের দিকে ইশারা করে বললেন, হে আব্দুল্লাহ, এই জবান থেকে যাই বাইর হয়, এই আদরের হালতে হোক আর গোসার হালতে হোক, সত্য ছাড়া, হেদায়ত ছাড়া, হক ছাড়া একটা শব্দ জবান থেকে উচ্চারণ হয় না। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটি কথার মূল্যায়ন করার, কদর করার, বিশ্বাস করার, সেই মোতাবেক নিজেদের জীবন, চিন্তা, বিশ্বাস সবকিছুকে গড়ার আল্লাহ আমাদের তৌফিক দান করে। কি হলো আজকে আমাদের, কোথায় চলছি আজকে আমরা? এই ইংরেজদের লেখা, ইহুদি খ্রিস্টানদের লেখা যত বই পুস্তক সেগুলো ইতিহাস, সেগুলোকে ইংরেজি থেকে বাংলা হয়েছে, তাই না? সে ইংরেজিতে বাংলাতে ওই সকল ইতিহাস পড়ানো হয় যার ভিতরে তারা অত্যন্ত দুরভিসন্ধিমূলক ভাবে, ভয়ঙ্কর চক্রান্তমূলক ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবীদের জীবনে কালিমা লেপনের তারা চেষ্টা করছে যে এই সাহাবীর চরিত্র এত খারাপ ছিল, এরকম তিনি স্বার্থপর ছিলেন, এইভাবে নিজের স্বার্থের জন্য, মুখের জন্য, নেতৃত্বের জন্য এভাবে এত লোককে তিনি হত্যা করছেন, ইত্যাদি ইত্যাদি। এইগুলো তাদের উদ্দেশ্য হলো যে তোমরা যেই নবীর অনুসরণ করবে তো তার হাতে গড়া মানুষগুলো এরকম নষ্ট এবং ভ্রষ্ট, যাতে করে প্রকারান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুসলমানদের ঈমান দুর্বল হয়ে যায়। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। তাদের এই ইবলিসি চক্রান্ত শিকার হয়ে গেছে মুসলিম বিশ্বের বহু লেখকরা, বহু কবি সাহিত্যিকরা, বহু ইতিহাসবেত্তারা। আমার প্রিয় বন্ধুরা, এজন্য মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বারবার আমাদেরকে সতর্ক করে বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। তোমাদের কাজ হচ্ছে আল্লাহ কি বলেন, রসুল কি বলেন সেটা দেখো, সেটা নাও এবং সেটার উপরে আমল করো, জীবন গড়ো, তবেই তোমরা সফল কাম হবে, তবেই তোমরা দুজাহানে রহমত প্রাপ্ত হবে। এক আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূল ফাখুযূহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু। আল্লাহ পাক বলেন, আমার রসুল যা যা দিতে থাকেন তা তোমরা দিতে থাকো, আর যেই বিষয় তিনি বারণ করেন সেখানে তোমরা থামো। এটাই জান্নাতের পথ, এটাই হেদায়েতের পথ, এটাই সিরাত মুস্তাকিম। আমার প্রিয় মুর্শিদ রূপে আলম আরে বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আফসার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছিলেন যে, নকশে কদম নবী কে হ্যায় জান্নাত কে রাস্তে আল্লাহ সে মিলাতে হ্যায় সুন্নত কে রাস্তে। মুসলমান ভাইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, তার শিক্ষা দীক্ষা, তার হেদায়েত, তার দিক নির্দেশনা, তার গাইডলাইন ফলো করবে যারা, আল্লাহর কসম তারাই জান্নাত পর্যন্ত পৌঁছবে, নিঃসন্দেহে তারা আল্লাহ পর্যন্ত পৌঁছবে। সেই সাদি সিরাজি রহমতুল্লাহ আলাই আলেম ছিলেন, বহুত বড় আরেফ ছিলেন, বহুত বড় বুজুর্গ ছিলেন, অনেক বড় সমাজ বিজ্ঞানী ছিলেন। সাদি সিরাজি রহমতুল্লাহ আলাই বলেন, খেলাফে পয়গম্বর কাছে রাহাদুদ্দিন কি হারজেস বামঞ্জিল নাহাহাত রসির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর বিরুদ্ধে, তার সিদ্ধান্তের বিরুদ্ধে, তার গাইড লাইনের বিরুদ্ধে যে কেউ পথ ধরবে, কশ্চিন কালো সে আল্লাহ পর্যন্ত পৌঁছবে না, কশ্চিন কালো সে জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে, সর্বস্তরের মুসলমানদেরকে জান্নাতের জন্য কবুল করেন। জান্নাতে যাওয়ার জন্য যে এলেম, যে জ্ঞান, যে নূর দরকার, যে জীবন দরকার, যে চিন্তা ফিকির দরকার, সেটা আল্লাহ তাআলা আমাদের সকলকে নসিব করেন। বড় বিপদ, বড় বিপদের মধ্যে আসছে মুসলমানরা, এত জন হাতছানি দেয়, এত জন সমগ্র উম্মতের জন্য নিজেকে লিডারের কাণ্ডারি বলে প্রমাণ করার চেষ্টা করতেছে। প্রিয় বন্ধুরা, আশ্চর্যের বিষয় হলো অনেক শিক্ষিত লোক, জ্ঞানীগুণী লোক, ভদ্রলোক, হ্যাঁ, অনেক গবেষক পণ্ডিতরা পর্যন্ত এই আধুনিক বিশ্বের ইসলামের বড় বড় এরকম গবেষক ডক্টরদের পালায় করে মূল ইসলাম থেকে বিচ্ছুত হয়েছে। আল্লাহ তাআলা সকলকে হেফাজত করেন। এজন্য প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আগে থেকেই আমাদেরকে ইসলামের জন্য চেইন অফ কমান্ড নির্ধারণ করে দিয়েছেন। সামরিক বাহিনীর হেড যিনি, তিনি একটা নির্দেশ করেন, তারপরে সে তিনি নির্দেশ করেন, তারপরে তিনি নির্দেশ করেন, নির্দেশ দেওয়ার একটা ধারা আছে, কিন্তু এর বাইরে গিয়ে আরেকজন নির্দেশ করলে সৈনিকরা ওই নির্দেশ কশ্চিন কালো ফলো করবে না। কি কথা বুঝেন না ভাইয়া? অনুরূপ ভাবে আমার প্রিয় বন্ধুরা, কি বলবো, ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞানের চর্চা কম লোকেরাই করে থাকে। হ্যাঁ, যে কোরআন সুন্নার নাম তো নেই, কিন্তু প্রকৃতপক্ষে কোরআনের এলম আমাদের কয়জনের আছে? আরবি যে তাফসির গ্রন্থগুলো আছে, আমাদের যারা তাফসিরের উদ্ধৃতি দিতে থাকে, রেফারেন্স টানতে থাকেন, কয়জন লোক আছেন যে যারা সরাসরি তাফসির গ্রন্থগুলো আরবি থেকে পড়তে পারেন, বুঝতে পারেন, তার মর্ম উদ্ধার করতে পারেন? হ্যাঁ, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার মতো কুরাইশ বংশের এত বড় উচ্চ শিক্ষা, উচ্চ ব্যক্তিত্ব, এত বড় মানুষ, তিনি সূরা বাকারার মতো একটা সূরা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি শিখতেছিলেন, 10 বছর সময় লাগে। শুনতেছেন ভাইরা, কি শিখছেন 10 বছর পর্যন্ত? কোরআনের গভীর মর্ম, গভীর অর্থ, উদ্দেশ্য, লক্ষ্য, এগুলো সবিস্তার তিনি শিখতে থাকছিলেন। এইভাবে তারা কোরআন শিখতেন। আর আমরা ইংরেজি বই থেকে ইংরেজি বুখারী শরীফ পড়ি, বাংলা বুখারী শরীফ পড়ি, আর ওর থেকে আমরা একটু কিছু শিখলে, অথবা কোন লোক এরকম 10, 20, 50, 100 রেফার দিতে পারলে আমরা হতভম্ব হয়ে বলি, ওরে বাপরে, এত জানে নিল। কিন্তু আমি জিজ্ঞাসা করি, এত জানার পরে তিনি কি মুদ্রাতে জানতে চান? তিনি শাহবুল্লাহ মুহাদ্দিস দেহলভী? হ্যাঁ, তিনি কি হযরত হাসান বসরি? এত বড় আলেম হয়ে গেছেন তিনি যে উম্মতের সামনে তিনি এই কোরআন সুন্নার বিশাল বড় সমুদ্রের আলোকে এক একটা সিদ্ধান্ত দিবেন? আমার প্রিয় বন্ধুরা, কোথায় চলছি আমি? কি কি মারাত্মক বিভ্রান্তির শিকার আজকে আমরা হচ্ছি! আল্লাহ আমাদেরকে রক্ষা করেন, হেফাজত করেন। আমাদের এক এক অঞ্চলে দেখা যায় যে আমরা গ্রামে গঞ্জে যারা বসবাস করি, আমাদের এলাকার অমুক ডাক্তার অনেক ঔষধ তিনি লিখে দেন, পরে যখন ওই লোকটাই রোগ বৃদ্ধি পায়, কঠিন একটা অবস্থার শিকার হয়, তখন বলে যে আপনি ঢাকা যান। বড় ডাক্তারের কাছে যখন হাজির হয়, অনেক বড় প্রফেসর কোন সাবজেক্টের, যেমন মেডিসিনের বড় প্রফেসরের নিকট আসা হলো, ঢাকার এম এ জলিল সাহেবের কাছে, এবিএম আবদুল্লাহ সাহেবের কাছে, এই পিছনের যত ফাইল পত্র, এতদিনের যতগুলো প্রেসক্রিপশন, সবগুলোকে এক একজন ডাক্তারের দূর ছুড়ে ফেলে দেন। কোথায় গেছিলেন আপনি? এগুলো একটা চিকিৎসা কেন? এতদিন পর্যন্ত প্যারাসিটামল তো খাইছিল, এমোনিস তো খাইছিল, ইমোডিল তো খাইছিল, কিন্তু আজকে দেখা গেল সবটা একদম বৃথা। শুনতেছেন প্রিয় বন্ধুরা? কেন? এতদিন যার কাছ থেকে চিকিৎসা নেওয়া হয়েছিল এলাকার ডাক্তার বটে, কিন্তু আসলে ডাক্তারি সে কিছুই জানে না, কারণ ডাক্তারি এইভাবে শিখতে হয় না। আমার কাছেও ডাক্তারি বই আছে, আমি আপনাদেরকে বলি, কারণ একটা সাবজেক্ট পড়লাম, জ্ঞান অর্জন হলো, হোমিওপ্যাথিক ডাক্তারি বই পড়ছি, হাকিমিলিয়ানি ডাক্তার বই পড়ছি, এখনো আছে আমার কাছে, এবং পৃষ্ঠাকে পৃষ্ঠা দাগানো আছে, আন্ডারলাইন করা আছে, এবং সে আপনার কি বলে এটাকে অ্যালোপ্যাথিক ডাক্তারি বই, এগুলো পড়ছি। এগুলো কিছু পড়তে হয়, কিছু সব লাইনই যেগুলো মানুষের জীবনের প্রয়োজন, কিছু জ্ঞান থাকলে অনেক সময় ক্ষেত্র বিশেষে কিছুক্ষণের জন্য সাময়িক একটা উপকার হয়, আরেকজনের উপকার করার সুযোগ হয়, অথবা কমপক্ষে একটা জ্ঞান তো অর্জন হলো। কিন্তু তাই বলে কোন সাইকোলজিস্ট, কোন খতিব সাহ, কোন মুফতি সাহ, কোন ফকির, কোন মুজাদ্দিদ, কোন দাওয়াতে আজম, তিনি ব্যক্তিগত ভাবে এইরকম ডাক্তারি বই 1000 যদি পড়াশোনা করে থাকেন, তাই বলে তিনি কি ডাক্তার? তাই বলে মুসলমানরা, সমাজের লোকেরা তার কাছে গিয়ে চিকিৎসা গ্রহণ করে এটা যুক্তিযুক্ত? অথবা কোন কঠিন রোগে, ক্যান্সারে, অথবা হার্ট অ্যাটাক হয়ে গেলে বা ব্রেন স্ট্রোক করলে, তখন ওই সাইকোলজিস্ট বা গাউসে আজমের কাছে মানুষ যাবে যে স্যার আপনি দেখেন তো, এটা কি ঔষধ দিতে হবে, অ্যান্টিবায়োটিক দিতে হবে, নাকি কোনো অপারেশন করতে হবে? আপনি এত বড় বুজুর্গ বলি আল্লাহ, আপনি জমানার মুদ্রাদের গাউসে আজম, তা আপনি চিকিৎসা করলে, অপারেশন করলে, আমরা আশা করি সেটা সবচেয়ে বেশি ফল পশু হবে, এমনটা কি কেউ মনে করতে পারে? কেন? এই সাবজেক্টে তিনি বড় ব্যক্তি না, যেই সাবজেক্টে তিনি বড়, সেই সাবজেক্টে আমরা তাকে মানব, ডাক্তারকে ডাক্তারের লাইনে মানব, হ্যাঁ না, ইঞ্জিনিয়ারকে ইঞ্জিনিয়ারের লাইনে মানব, রাষ্ট্রবিজ্ঞানের প্রফেসরকে রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে মানব, যিনি সংবিধান বিশেষজ্ঞ তাকে সংবিধানের ব্যাখ্যার ক্ষেত্রে মানব, যিনি বিচারপতি তাকে বিচারের ক্ষেত্রে মানব, কিন্তু যিনি আলেমে দীন, একমাত্র তাদেরকেই আল্লাহর দীনের ব্যাখ্যার ক্ষেত্রে মানব। আমার প্রিয় বন্ধুরা, এই গাইডলাইন, এই চেইন অফ কমান্ড, এটা যদি আমরা লঙ্ঘন করি, তাহলে আমরা হেদায়েতের পথে থাকা আমাদের জন্য সম্ভব হবে না। কেন? স্বয়ং রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ফাসআলু আহলাজ জিকরি ইন কুনতুম লা তাআলামুন, তোমরা যারা আমার দিনের উপর চলতে চাও, অথচ তোমরা দিন সম্পর্কে ব্যাপক জ্ঞান রাখো না। যাদের দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে ব্যাপক জ্ঞান যাদের আছে, সেই ওলামায় দিন থেকে তোমরা দিনের জ্ঞান অর্জন করবে। এবং তেরো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্না ফাযলাল আলিম আলাল আবিদ কা ফাযলিল কমর লাইলাতাল বদরি আলা সাইরিল কওয়াকিব, যে পূর্ণিমা রাতে আকাশের সকল বেশুমার নক্ষত্র মণ্ডলীর উপরে পূর্ণিমার চাঁদ যত উচ্চ মর্যাদাওয়ালা, যে সমাজের লাখ কোটি এলেমওয়ালা, এবাদতওয়ালা, হাজারো আমলওয়ালার উপরে একজন আলেমে দিন যিনি, তার মর্যাদা এত বড়, এত উচ্চ। এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কেন বলছেন? তিনি তো আমাদেরকে বলবেন, নামাজ পড়ো তো জান্নাতে চলো, রোজা করো তো জান্নাতে চলো, গুনাহ ত্যাগ করো তো জান্নাতে চলো। কিন্তু আলাদাভাবে একজন আলেমের মর্যাদা এইভাবে তিনি তুলে ধরছেন কি জন্য উম্মতের সামনে? এটা আরেক হাদিস থেকে আরো স্পষ্ট হয়। قال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الانبياء وان الانبياء لم يورثوا دينارا ولا درهما وان انما ورثوا العلم رسول الله صلى الله عليه وسلم বলেন, নবী রাসূলগণের ইলমের ওয়ারিস হচ্ছেন উলামায়ে দ্বীন। এবং কোন নবী রাসূল কাউকে টাকা পয়সা ধন সম্পদের ওয়ারিস বানান না, তারা ওয়ারিস বানান আসমানি ইলমের, যে ইলম হচ্ছে পুরোটাই দ্বীন এবং শরীয়ত। যে দ্বীন ও শরীয়ত ফলো করলে মানুষ জান্নাত পর্যন্ত পৌঁছবে, সে দ্বীন ও শরীয়তের পূর্ণ ইলম থাকে নবীর নিকটে, আর নবীর সে সাচ্চা ওয়ারিস হন উলামায়ে দ্বীন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন যে আমরা ইসলামের সঠিক আমলের জিন্দগি লাভ করতে পারি। আর তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইলমের আমানত, দ্বীনের আমানত রেখে গেছেন উলামায়ে দ্বীন থেকে, যেন সেটা আমরা গ্রহণ করতে পারি। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইনাল আলিমা ইস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তা হিতান ফি জাওফিল মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমান জমিনের তমাম সৃষ্টি দোয়া করতে থাকে, ক্ষমা প্রার্থনা করতে থাকে এক একজন আলেম দ্বীনের জন্য, এমনকি গর্তের পিঁপড়ারা পর্যন্ত দোয়া করতে থাকে একজন আলেমের জন্য, এমনকি পানির নিচের মাছেরা পর্যন্ত দোয়া করতে থাকে একজন আলেম দ্বীনের জন্য। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমের মর্যাদা তুলে ধরার অর্থ, যাতে উম্মত এটা নিশ্চিত ভাবে মনে করতে বাধ্য হয় যে আমাদের গাইডলাইন যাদের থেকে নিব, যাদের দিক নির্দেশনা ফলো করব ইসলাম পালনের জন্য, জান্নাতের পথ অনুসরণের জন্য, তারা হচ্ছেন উলামায়ে দ্বীন। আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইনসান রাকুম আন তুকবালা সালাতুকুম ফালিয়া উম্মাকুম ওয়া মাআকুম ফাইন্নাহু আব্দুল লাকুম বাইনাকুম ওয়া বাইনা রাব্বিকুম। তোমরা যদি চাও যে তোমাদের নামাজ পড়লো আর যেন তা কবুল হয়ে যায়, তাহলে আলেম দ্বীনকে তোমরা ইমাম বানাবে। আলেম দ্বীন হচ্ছেন মহান রব্বুল আলামিন তোমাদের মধ্যখানে যোগ্য প্রতিনিধি। শুনতেছেন প্রিয় বন্ধুরা? তো আলেমদের মর্যাদা আল্লাহ রাসূল এভাবে বর্ণনা করেন। তো আমরা সেই উলামায়ে দ্বীন থেকে যখন দ্বীন শিখব, তো ফের আমরা সহি দ্বীনের উপর চলা সম্ভব হবে। এই ভারত মহাদেশে যারা সবচেয়ে বড়, এই বাংলাদেশে যারা সবচেয়ে বড় আলেম দ্বীন ছিলেন, বিবাড়িয়ার হযরত মাওলানা তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাই, চট্টগ্রামের হযরত মুফতি ফজলুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই, হযরত মাওলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই, হযরত মাওলানা আজিজুল হক মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই, এই বাংলার দক্ষিণ প্রান্তের হযরত আল্লামা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাই। শুনতেছেন ভাই আপনারা? এই ভারত উপমহাদেশে পাকিস্তানে যারা বড় বড় আলেমে দিন ছিলেন, আল্লামা শাব্বির আহমদ উসমান রহমতুল্লাহ আলাই, আল্লামা জাফর আহমদ উসমান রহমতুল্লাহ আলাই, হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই, এই ভারতে যারা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বিশ্বকাপন আলেমে দিন ছিলেন, আল্লামা সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাই, শাইখুল ইসলাম মাওলানা হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, হাকিমুল উম্মত মাওলানা আসাদ আলী ফারুক রহমতুল্লাহ আলাই, হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানুতী রহমতুল্লাহ আলাই, ইমাম রব্বানী মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই, হযরত শাহুলুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই, শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাই, শাহ ইসাক দেহলভী রহমতুল্লাহ আলাই, শাহ আব্দুল গনি মুজাদ্দিদী রহমতুল্লাহ আলাই, হযরত মুজাদ্দিদ আলতে সাঈ রহমতুল্লাহ আলাই, এই সব ছিলেন উপমহাদেশের বিখ্যাত শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলেমদিন। তারা কোরআন সুন্নাহর ব্যাখ্যা দিচ্ছেন, হাদিস শরীফের ব্যাখ্যা দিচ্ছেন, ইসলামের ব্যাখ্যা দিচ্ছেন, উপমহাদেশের মুসলমানরা তাদেরকে অনুসরণ করছেন। এবং সেই শত শত বছর থেকে মুসলমানরা এইভাবে উলামায় দ্বীনকে অনুসরণ করে ইসলামের উপর চলতেছেন। আল্লাহ তাআলা সেই আদর্শ অনুসরণে আজও আমাদের তৌফিক দেন, কিয়ামত পর্যন্ত মুসলমানদের তৌফিক দেন। আমার প্রিয় বন্ধুরা, এই ভারত মহাদেশে যেই বড় বড় আলেমে দ্বীনদের নাম নিলাম, মাওলানা কারামত আলী জৌনপুরি, সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলী থেকে শুরু করে এই সমস্ত উলামায় দ্বীন, তারা ছিলেন হানাফি মজহাবের অনুসারী। আজকে কিছু মুসলমানদের মুখে শুনতে থাকি যে হঠাৎ রিক্সাওয়ালা ঠেলা গাড়িওয়ালাও বলতে থাকে, খেতের মধ্যে কৃষি কৃষি কাজ করে সেও বলতে থাকে, বুখারী শরীফের হাদিসে, মুসলিম শরীফের হাদিসে, হ্যাঁ, এবং এটা হানাফি মাযহাবের আমলের সঙ্গে মিলে না। মনাম মনে হয় যে বিশ্বের এত বিখ্যাত বিখ্যাত আলেমে দিন যারা, তারা বুখারী শরীফ বুঝতেন না। যারা এক একজন লক্ষ লক্ষ বুখারী শরীফের মুহাদ্দিসের শেখ ওল হাদিস তৈরি করতেন, তারা বুখারী শরীফ বুঝেন না, রিক্সাওয়ালা বুখারী শরীফ বুঝে। হ্যাঁ, যে কলেজের একজন প্রফেসর তিনি এখন বুখারী শরীফ বুঝেন, একজন ডাক্তার, একজন প্রফেসর, একজন ইঞ্জিনিয়ার তিনি কোরআনের ব্যাখ্যা বুঝলেন, বুখারী শরীফ মুসলিম শরীফ বুঝেন। আর যারা জমানাকে জমানা পর্যন্ত এই হাদিস কোরআন নিয়েই ব্যস্ত, এলমের সাগরেই ডুবে থাকেন, বরং তাদের যে মহান পূর্বসূরী বিশ্ব সেরা উলামায়ে দ্বীন, এক একজন এলমের সমুদ্র, সেই আকাবের দ্বীন উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, তারা বুখারী শরীফ বুঝেন না। তো এই সব উলামায়ে দ্বীন তারা ভারত উপমহাদেশে তো হানাফি মজহাবেরই অনুসরণ করছেন। বিশ্বের এক এক অঞ্চলে এক এক মজহাবের প্রচলন এবং প্রসার বেশি, এবং মিশরের মধ্যে সাফি মজহাব, যে এরকম সাউথ আফ্রিকার ভিতরে কোন কোন অঞ্চলে মালিকি মজহাব, সৌদি আরবের ভিতরে হাম্বলি মজহাব, ইরাকের মধ্যে, সিরিয়ার ভিতরে, ভারত উপমহাদেশের ভিতরে, এই সকল অঞ্চলের ভিতরে ব্যাপকভাবে হানাফি মজহাব, কি শুনতেছেন ভাইয়েরা? কিন্তু ইমাম শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাইহি এই ভারত উপমহাদেশে আরব দুনিয়া থেকে সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসের ভান্ডারগুলো যিনি ভারত উপমহাদেশে নিয়ে আসছিলেন, তিনি শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাইহি, তার পূর্বে নিয়ে আসছিলেন শেখ আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাইহি, প্রথম ব্যক্তি তিনি। শেখ আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাইহি এত উচ্চ মানের আলেম এবং বুজুর্গ আরেফ ছিলেন যে তিনি স্বপ্নে জাগরণে, মানে ঘুমে জাগরণে, সর্ব অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে থাকতেন। অনেকে তো স্বপ্নে দেখে না, কিন্তু এই বুজুর্গ এমন ছিলেন যে জাগ্রত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে থাকতেন। উম্মতের কিছু আলেম আল্লাহ বলার এমন ছিলেন, অনুরূপ ছিলেন ইমাম জালালউদ্দিন সিউতি রহমতুল্লাহ আলাইহি, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বয়নে স্বপনে জাগরণে সব সময় দেখতেই থাকতেন। আল্লাহ তাআলা তাদেরকে এত বড় মর্যাদা বলা বলেছেন। এই ভারতের এত বড় আলেমে দিন শেখ আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাইহি, যিনি ভারতের সর্বপ্রথম হাদিসের কিতাব নিয়ে আসছিলেন, তিনি হানাফি মজহাবেরই অনুসারী ছিলেন। তারপরে আরব দুনিয়া থেকে হাদিসের সবগুলো কিতাব তিনি নিয়ে আসছিলেন, শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাইহি, তিনিও তো হানাফি মজহাবেরই অনুসারী ছিলেন। মুজাদ্দিদ আল-ফিসানি আকবরের এই অন্যায়ভাবে প্রচারিত দীন ইলাহির বিরুদ্ধে তিনি লড়াই করছিলেন, জিহাদ করছিলেন, সে মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি, তিনিও হানাফি মজহাবেরই অনুসরণ করেছিলেন। এবং বিশ্বের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলিম ইমাম যারা ছিলেন, মুহাদ্দিস যারা ছিলেন, তাদের অধিকাংশই সকলেই চার মজহাবের কোন না কোন মজহাবেরই অনুসারী ছিলেন। ইমাম শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাইহি এত বড় আলেম আর মুহাদ্দিস ছিলেন যে তিনি বলতেন যে কোন মানুষ যখন বুখারী শরীফ পড়ে, মিশকাত শরীফ পড়ে, মুসলিম শরীফ পড়ে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন একটা হাদিসের কিতাব পড়ে, যিনি পড়েন, যারা পড়ান, তিনি বলেন আমি আমার দুই চোখে দেখতে থাকি রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারক থেকে একটা নূরের তার এদের সিনা পর্যন্ত পৌঁছে গেছে। এত বড় আলেম এবং আরেফ ছিলেন শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাইহি। সেই শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাইহি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফের পাশে দীর্ঘদিন অবস্থান করছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফ থেকে নানান বিষয়ে আমাকে দিক নির্দেশনা দিতেন আধ্যাত্মিকভাবে। শাহুল্লাহ দেহলভি রহমতুল্লাহ আলাইহি বলেন আমার বারবার এরকম মনে হইতো যে আল্লাহ পাক কোরআন সুন্নাহর ইলমের মহা সমুদ্রের মধ্যে আমাকে বসবাস করার তৌফিক দানে ধন্য করেছেন, তা আমার মন চাইতো মাঝে মধ্যে তাহলে কি আমি কোন মজহাব অনুসরণ না করি? শুনতেছেন ভাইয়েরা, মজহাব অনুসরণের ক্ষেত্রে আমি স্বাধীন থাকতে চাই। তখন তিনি বলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারংবার আমাকে বলতেন যে তুমি কিন্তু হানাফি মজহাবের উপরে অটল থাকো। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এই কথা বলেন কে? শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাইহি ফৈয়জুল হারামাইন কিতাবের ভিতরে। আজকে কি হলো, কিছু লোক হঠাৎ করে বলতে শুরু করছে না মজহাব ঠিক না, মজহাবের মজহাবের বিপরীত। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি যে যারা বুখারী শরীফের নাম বেশি বেশি নেন, ওই মুসলমান ভাইদেরকে আমি ইসলামের শত্রু মনে করি না, কিন্তু আমি আবেগী মুসলমান মনে করি। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি প্রিয় বন্ধুরা, আপনারা বুখারী শরীফের যারা আরবি ভাষার ব্যাখ্যা গ্রন্থ লিখছেন যারা, আপনাদের কি তাদের নামগুলো মনে আছে? এই পৃথিবীতে বুখারী শরীফের না, বুখারী শরীফের এই বিখ্যাত হাদিসের কিতাবের ব্যাখ্যা গ্রন্থ যারা লিখছিলেন, যেমন ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহ আলাইহি, তারও এক ফাতুল বারি আছে, তিনিও তো হাম্বলি মজহাবের অনুসারী, মজহাবের বিরোধী না, মজহাব ত্যাগকারী না। শুনতেছেন আপনার আমার বন্ধুরা, এই বুখারী শরীফের আরেক ব্যাখ্যাতা হযরত মোল্লা আলী কারী রহমতুল্লাহ আলাইহি, বিখ্যাত মুহাদ্দিস, অনেক বড় উচ্চমানের হাদিস বিশারদ, আরো দুনিয়াতে পর্যন্ত তিনি অত্যন্ত সম্মানিত এবং সজ্জিত ব্যক্তিত্ব সেই মোল্লা আলী কারী রহমতুল্লাহ আলাইহি, তিনিও ছিলেন হানাফি মজহাবেরই অনুসারী। বুখারী শরীফের আরেক বিখ্যাত ব্যাখ্যাতা যে ফাতুল বারীর যিনি লেখক ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন শাফেঈ মজহাবের অনুসারী। আপনারা শুনতেছেন কথাগুলো? অনুরূপভাবে বুখারী শরীফের আরবি ভাষার বিখ্যাত ব্যাখ্যাতা, অতুলনীয় ব্যাখ্যাতাদের একজন হযরত বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি, যিনি উমদাতুল কারী লিখছিলেন, তিনিও হানাফি মজহাবেরই অনুসারী। দেখা গেল এই হাদিসের বড় বড় কিতাবগুলোর যারা ব্যাখ্যাতা, তারা কেউ হাম্বলি মজহাবের অনুসারী, কেউ মালিকি মজহাবের অনুসারী, কেউ শাফি মজহাবের অনুসারী, কেউ হানাফি মজহাবের অনুসারী। তো মজহাবের অনুসরণ যদি শেরেক হয়, কুফর হয়, বেদাত হয়, অথবা মজহাবের অনুসরণ যদি জাহান্নামের রাস্তা হয়, এই সব মানুষগুলো তারা কি সব জাহান্নামী? ইমাম গাজ্জালি তিনিও কি জাহান্নামী? হ্যাঁ, কি হলো আজকে আজকে আমাদের মুসলমান ভাইদের? আমার প্রিয় বন্ধুরা, যে মুসলমান ভাইয়েরা এই কথাগুলো বলেন, প্রচার করেন, তারা নিঃসন্দেহে মারাত্মক ভুলের মধ্যে আছেন। এইভাবে মুসলমানদের বিভ্রান্তি স্বীকার করবেন না। আমাদের বাপ দাদা যারা দুনিয়ার ছেড়ে চলে গেছেন, আমাদের পূর্বপুরুষ, আমাদের দাদা নানা পূর্বপুরুষ, যারা এই ভারত উপমহাদেশের এই পূর্বপুরুষ মহান উলামায়ে দ্বীনের অনুসারী ছিলেন, তারা সব হানাফি মজহাবের ব্যাখ্যার উপরেই ইসলামের অনুসরণ করে তারা দুনিয়ার ছেড়ে চলে গেছেন, তারা কি সব কাফের হয়ে কবরস্থানে গেছেন? আর আমরা মুসলমানরা এই দেশে বলতে থাকি যে এই সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ, আমরা বলি না যে 90% মুসলমানের দেশ, এই 90% মুসলমানের দেশ, এই 90%-এর ভিতরে অধিকাংশই তো, 85%-এর বেশি এরা সব তো এই হানাফি মজহাবেরই অনুসারী। হানাফি মজহাব যদি দিন না হয়, এটা যদি কুফর এবং শিরক হয়, তাহলে এটা মুসলমানের দেশ থাকলেও কোন জায়গায়? কি আমার কথা বুঝতেছেন আপনারা? আমার প্রিয় বন্ধুরা, এরকম আবেগের রাস্তায় চলা চাই না। হ্যাঁ, এইরকম ব্যক্তিগত গবেষণা লোকে যারা দিন শিখেন, তারা নিঃসন্দেহে নিজেরা এক্সিডেন্ট করেন এবং তাদের অনুসারীরও এক্সিডেন্ট করে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন, খাঁটি দিন ইসলামের উপর চলার তৌফিক দান করেন। আমার প্রিয় বন্ধু, এক একজন মুসলমান আল্লাহ পাকের নিকট বড় দামি, অনেক উচ্চ মর্যাদা। قال رسول الله صلى الله تعالى عليه وسلم من قال لا اله الا الله دخل الجنه। যেই বান্দাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, যার নিকটই ঈমানটুকু থাকবে, নিঃসন্দেহে সে জান্নাতে প্রবেশ করবে। আর যদি সে এই সঙ্গে মাশাআল্লাহ নামাজওয়ালা, রোজাওয়ালা, হকওয়ালা, হালালওয়ালা, তাহলে তো মর্যাদা তারও আরো বৃদ্ধি পাবে। এইটুকু আমল যদি মুসলমান করে, পাঁচটা ওয়াক্ত নামাজ আদায় করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেরাজে গেলাম, আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নাওয়ালু আমার উপর 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন, আমার উম্মতের উপর 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মহান আল্লাহর নিকট থেকে যখন ফিরলাম, আসমানে মূসা আলাইহিস সালামের সঙ্গে যখন দেখা হলো, মূসা আলাইহিস সালাম বললেন যে আপনি 50 ওয়াক্ত নিয়ে আসছেন, আগে আমি উম্মত চড়াই আসছি। সব নবীরা উম্মত চড়ানোর আগে ছাগলও চড়াইছিলেন। তো হযরত মূসা আলাইহিস সালাম বললেন যে উম্মত চড়ানোর অভিজ্ঞতা তো আমার সুদীর্ঘ, আপনার উম্মত 50 ওয়াক্তের আমল করবে না, আপনি কষ্ট করে আল্লাহ পাকের নিকট ফের যান এবং দরখাস্ত করেন যে আল্লাহ পাক যেন আরেকটু কমায় দেন, আরো কমায় দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি রব্বুল আলামিনের নিকট ফিরে গেলাম, বললাম যে আল্লাহ আমার উম্মত পারবে না, তে ফের তো তারা বিপদে পড়বে, জাহান্নামে যাবে। আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মানা ওয়ালু বললেন, যাও তো 50 ওয়াক্ত যান, 50 ওয়াক্তের মধ্যে 5 ওয়াক্ত কমায় দিলাম, 45 ওয়াক্ত থাকলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হলেন যে 5 ওয়াক্ত করে, তো তিনি খুশিতে আসলেন। মূসা আলাইহিস সালামের সঙ্গে আত্মায় আবার দেখা হলো, বললেন যে মোট কয়ত আছে এখন, বললেন যে 45। তো হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আপনার উম্মত পারবে না, কিন্তু বিপদ হয়ে যাবে, আপনি আবারও যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রহমতই রহমত, দয়াই দয়া, মায়াই মায়া, মহব্বতই মহব্বত। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক জাল্লা জালালু আমানাওয়ালু পবিত্র কোরআনে বলেন, হে রাসূল, আপনাকে আমি সমগ্র বিশ্বের জন্য, সকল জগৎসমূহের জন্য রহমতই রহমত, দয়াই দয়া বানায় পাঠাইছি। বাস্তবিকই তিনি আবার সে নিজের দয়ার কারণে আবার ফিরলেন মহান রব্বুল আলামিনের নিকট, দরখাস্ত করলেন তো আবার পাঁচ অক্ষ কমলো, এইবার হলো চল্লিশ। ঠিক আবার ফিরলেন তো আবার মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো, একই কথা, তিনি আবার ফিরলেন আবার পাঁচ অক্ষ কমলো, এভাবে কমতে কমতে দশ অক্ষ। মুসা আলাইহিস সালাম বললেন, যেন ওরা তাও পারবে না, কিন্তু এই ঠিক মতো দশটা অক্ষ বলবেন, আপনি যান আরো কমান। তিনি আবার গেলেন, গিয়ে বললেন, যা আল্লাহ আমার উম্মত দশ অক্ষ পারবে না, আপনি আরো কমায় দেন। আল্লাহ বললেন, যে যান আপনি, এবার পাঁচ অক্ষ করে দিলাম। কিন্তু আমার কথা শুনে সেটা হলো, আপনার উম্মত পড়বে পাঁচ অক্ষ প্রতিদিন, কিন্তু আমি দিব প্রতিদিনই পঞ্চাশ ওয়াক্ত নামাজের পূর্ণ সওয়াব। আমার প্রিয় বন্ধুরা, মানুষ মনে করে ইসলাম কঠিন, আল্লাহর কসম ইসলাম একদম সহজ, মা বাপ পর্যন্ত বেয়াদবি করলে চিরদিনের জন্য তাড়ায়া যায়। কিন্তু আশ্চর্য হলো মহান রব্বুল আলমীর রহমত, বুঝেই আসে না রব্বুল আলমীর রহমতের কি শান। যে প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের পরম প্রিয় চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিষ্ঠুর ভাবে নির্দয়ভাবে হত্যাকারী এই ওয়াসি নামক মানুষটাকে পর্যন্ত আল্লাহ পাক ডাকাডাকি করতে 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 শেষ পর্যন্ত ঈমান দান করে ফের তাকে সাহাবী পর্যন্ত বানায়, জান্নাতি বানায় দিতেন। এটা কি কোনো বুঝে আসে ভাই? এজন্য বুখারী শরীফে হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, মহান রব্বুল আলামিন বলেন যে, সাবাকাত রাহমাতি ফাযাবি, আমার গুসসার চেয়ে আমার দয়া এবং রহমত সর্বদা অগ্রগামী থাকে। সেই দয়ারই বহিঃপ্রকাশ হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় চাচাকে নির্দয়ভাবে হত্যাকারী এই ওয়াসি নামক মানুষটাকে আল্লাহ পাক শুধু মুসলমান না, সাহাবীর মর্যাদা পর্যন্ত দান করছেন। আর তার ঈমানের ঘটনা এত বিস্ময়কর যে এতটা শিক্ষণীয়। আমার বন্ধুরা, আল্লাহ ঈমান ইসলামের কদর করার আমাদের সকলকে তৌফিক দান করেন। ঈমান নিয়া বাঁচা, ঈমান নিয়া যেন অন্তত মরতে পারি, আল্লাহ আমাদের কবুল করেন, মাফ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী বাসী তার ইসলাম গ্রহণের ঘটনা এক বিস্ময়কর এবং অত্যন্ত শিক্ষণীয়। এই বাসী হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উহুদের ময়দানে হত্যা করার পর ভয়ে তিনি পলায়ন করতেন, দীর্ঘদিন পলায়ন করে আছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লিল আলামিন তিনি দূত পাঠাইলেন ওয়াসির নিকট, তুমি যদি ইসলাম গ্রহণ করো আল্লাহ তোমাকে মাফ করে দিবেন, আল্লাহ তোমাকে মাফ করবেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করা যেন সারা পৃথিবীর সবগুলো মানুষকে একসঙ্গে ধ্বংস করে দেওয়া, হত্যা করে দেওয়া, তার চেয়েও মারাত্মক অপরাধ। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পয়গাম দিলেন যে, তুমি যদি তওবা করো, ইসলাম কবুল করো, তা আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। ওয়াসি আরব দেশের মানুষ, আমি আগেই বলছিলাম যে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে যাদেরকে আল্লাহ রাসূলের সাহাবি করবেন তাদের মেধা মনন স্মৃতিশক্তি এত উন্নত বানায় দিচ্ছেন। ওয়াসি আগের থেকেই পবিত্র কোরআন চর্চা করতেন, পড়তেন, এটা বোঝা যায়। ওয়াসি তখন বললেন যে, তিনি আমাকে কিভাবে ইসলামের দাওয়াত দেন, এবং তিনি পয়গাম পাঠাইলেন যে, আমি ইসলাম কবুল করলে আমাকে আল্লাহ মাফ করে দিবেন। অথচ তার কোরআনেরই কথা হচ্ছে এই যে, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, যে ব্যক্তি জিনা করে, যে ব্যক্তি হত্যা করে, যে মদ পান করে, সে ইয়াসামা, সে নিশ্চয়ই এর এই অপরাধের শক্তি কে আমাদের দিনে ভোগ করতে হবে, পরকালে তাকে ভোগ করতে হবে। আল্লাহ তো পবিত্র কোরআনে এই কথা বলছেন, আল্লাহ বলেন অপরাধের শাস্তি, এই অপরাধগুলো শাস্তি ভোগ করতে হবে, আর এই সবগুলো অপরাধই আমার দ্বারা সংঘটিত হয়েছে, তা আমি কিভাবে বুঝবো যে আমি ক্ষমাপ্রাপ্ত হব। দূত এই সংবাদ নিয়ে প্যারা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন পৌঁছল, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে কোনোই উত্তর দিলেন না। আমার প্রিয় বন্ধুরা, লক্ষ্য করার বিষয় হচ্ছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বিষয়ে জিজ্ঞাসা করতেন যে, এই বিষয়ে তোমরা কি বলো, তো তারা উত্তর দিতেন, আল্লাহ ও রসুলু আলামু, আল্লাহ এবং রসুল এই বিষয়ে ভালো জানেন। মানে তাদেরকে এটা রক্ত করায় দিচ্ছেন, তাদের অস্থি মজ্জায় এটা গ্রথিত পতিত হয়ে গেছে, শিরায় শিরায় এসে গেছে যে আমাদের চিন্তা না, আমাদের গবেষণা না, আমাদের বিদ্যা বুদ্ধি না, আমাদের কোন ডক্টরেট না, আল্লাহ রাসূলের কথাই এটা হেদায়েতের রাস্তা, এটা নাজাতের রাস্তা, এটা কামিয়াবির রাস্তা, এটা জান্নাতের রাস্তা। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারংবার তাদেরকে কেন এইভাবে জিজ্ঞাসা করতেন, আর তারা একই উত্তর দিতেন যে আল্লাহ এবং রাসূলই ভালো জানেন। কি কথা বুঝেন নাই? তাদের অ্যাট্রাকশন তৈরি করতেন আল্লাহ রাসূলের দিকে, এভাবে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনকি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র অভ্যাস ছিল এই যে নিজের থেকে তিনি বলবেন না যতক্ষণ না আল্লাহ বলেন। একবার ইহুদিরা আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তাকে পরীক্ষা করার জন্য, কারণ যে এমন পরীক্ষা যে মূসা আলাইহিস সালামের নিকট তৌরাত কিতাবে ওহির মাধ্যমে যে এলেম, যে জ্ঞানের অধ্যায়গুলো আসছে, তারা এমন ভাবে প্রশ্ন করত, মিলিয়ে দেখত যে তৌরাতের কথার সঙ্গে এই নবীর কথার মিল হয় কিনা, তাহলে বোঝা যাবে তিনি সত্য না অসত্য। কি কথা বুঝেন নাই? একবার ইহুদিরা আসছে, আয়েশা বলে যে আপনাকে প্রশ্ন করতে চাই দুইটা বিষয়ে, কি একটা হলো আপনি বলেন তো এই সর্বশ্রেষ্ঠ জায়গা কোনটা আর সর্বনিকৃষ্ট জায়গা কোনটা, দুইটা বিষয় জানতে চাই। কি শুনতেছেন ভাইয়া? এইটাকে একটু চিন্তা গবেষণা করে বলে দেওয়া যায় না? আমরা একটু চিন্তা গবেষণা করলাম, আপনার জিজ্ঞাসা করলে ভাইরা আপনি বলেন তো আপনাদের শহরের মধ্যে সবচেয়ে উন্নত ভালো জায়গা কোনটা, খারাপ জায়গা কোনটা। একজন শিক্ষিত লোক, জ্ঞানী লোক, ভদ্রলোক, পুরানা লোক, যার মেধা প্রখর, চিন্তা ভাবনা করে একটা সিদ্ধান্ত বা ডিসিশনকে দেওয়া সম্ভব হয় না? বলে দিবে এ ভাই ভালো জায়গা তো ভদ্রলোকটা যেখানে থাকে, খারাপ জায়গা খারাপ লোক যেখানে থাকে, মানে চিন্তার থেকে একটা কিছু বলা যায়। তা আল্লাহর নবী যিনি এবং সমস্ত নবীদের শ্রেষ্ঠ যিনি, আল্লাহর পরে সর্ব আল্লাহর পরে সবচেয়ে বড় মর্যাদাশীল যিনি, সবচেয়ে বড় জ্ঞানী যিনি, তিনি কি নিজের জ্ঞানের আলোকে বলতে পারতেন না যে সবচেয়ে উৎকৃষ্ট জায়গা আর নিকৃষ্ট জায়গা কোনটা? কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গবেষণার আলোকে কিচ্ছু বললেন না। এটা কি কেয়ামত পর্যন্ত উম্মতের জন্য শিক্ষা নয়? নিজের জ্ঞান থেকে, বিদ্যা থেকে, বুদ্ধি থেকে, গবেষণা থেকে বলবে না, বরং আল্লাহ রসুল কি বলেন সেদিকে তাকিয়ে থাকো। আর আল্লাহ রসুলের কথা ব্যাখ্যা দিবেন তারা, সেটা আল্লাহ রসুল নিজেই আমাদেরকে বার্তায় দিচ্ছেন যে আল্লাহ রসুলের কথার ব্যাখ্যা দেওয়ার যোগ্যতা সম্পন্ন এই উম্মতের উলামা নেই, যারা আল্লাহর হয়ে সদা প্রকম্পিত থাকেন। রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন আমি এখন বলবো না, আমি অপেক্ষা করি, জিবরিল আমিন আসলে আমি তাকে জিজ্ঞাসা করবো। জিবরিল আমিন সে আদম আলাইহিস সালাম থেকে নিয়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, তেরো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলদের নিকট আসমান থেকে এলেমের সাগরকে সাগর নিয়ে আসছেন। জিবরিল আমিনের তো বেসুমার আসমানি কিতাব মুখস্থ আছে না সব, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত কিতাব সব তো জিবরিল আমিন সবটা হাফেজ। তো তিনি কি বলেন? জিবরিল আমিনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাম জিজ্ঞাসা করলেন যখন তিনি আসছেন যে দুনিয়ার মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট জায়গা কোনটা, সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা, জিবরিল আমিন বললেন যে আমি বলতে পারবো না, আমি আল্লাহর নিকট জিজ্ঞাসা করবো। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এই এক লক্ষেরও বেশি এই নবী রাসূলদের নিকট আসমানের বিশাল বড় ইলমের ভান্ডার যিনি বহন করলেন, সে জিবরিল আমিন পর্যন্ত বলতে সাহস করলেন না কোনটা উৎকৃষ্ট জায়গা কোনটা নিকৃষ্ট জায়গা। ডক্টর এবং গবেষক এবং ইসলামের পণ্ডিতরা এর থেকে দয়া করে কিছু শিক্ষা গ্রহণ করা দরকার মনে করেন কিনা? হ্যাঁ, জিবরিল আমিন বললেন যে আমি কোনো সিদ্ধান্ত দিতে পারবো না, আমি রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করবো। তিনি গেলেন রব্বুল আলামিনের নিকট জিজ্ঞাসা করতে, ফিরলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি এইবার যে গেলাম না আল্লাহর নিকট, আমি সেই কখন থেকে যাতায়াত করতে থাকি লক্ষ লক্ষ বছর যাবত, কিন্তু কখনোই আল্লাহ পাকের এত নিকটবর্তী আমি হই নাই, এত নৈকট্য আমার অর্জন হয় নাই যতটা এইবার আপনার বরকতে আল্লাহ পাকের নিকট গেলে আমার যতটা নৈকট্য অর্জন হয়েছে, সবচেয়ে বেশি সর্বাধিক নৈকট্য আমার এইবার অর্জন হয়েছে। এই কথাটা জিজ্ঞাসা করতে যখন গেলাম এবং আমার এবং রব্বুল আলামিনের মধ্যখানে 70,000 মাত্র নূরের পর্দা ছিল, 70,000 মাত্র, যে 50,000 টাকা মাত্র, 50 লক্ষ টাকা মাত্র, 50 কোটি টাকা মাত্র, সব জায়গায় মাত্র একটা লাগানো লাগে চেকের মধ্যে লিখতে হয় না? তিনি বললেন যে 70,000 নূরের পর্দা ছিল মাত্র। আজীব ঘটনা। তো জিবরিল আমিন বলেন যে আমি রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলাম যে সবচেয়ে উৎকৃষ্ট জায়গা কি, সবচেয়ে নিকৃষ্ট জায়গা কি। তখন রব্বুল আলামিন আমাকে বললেন খায়রুল বিকায় মাসাজিদুহা ওয়া শারুল বিকায় অথবা গুহা সবচেয়ে উত্তম জায়গা আল্লাহর ঘর মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা বাজার, যেখানে মানুষ নাফরমানিতে লিপ্ত হয়, যেখানে মানুষ আল্লাহকে ভুলে থাকে। আর মসজিদে গিয়ে তো সব গুনাহগারও আল্লাহকে স্মরণ করতে থাকে, আল্লাহকে মনে করতে থাকে, আল্লাহর মহব্বতে আগাইতে থাকে, আল্লাহর দিকে মুতাওয়াজ্জি হইতে থাকে, আল্লাহর জন্য নিবেদিত হইতে শুরু করে। তো এইটা জিবরীল আমিন বললেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনলেন। ইহুদিরা আসলো, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মহান রব্বুল আলামিন বলছেন এভাবে। দেখলেন কথাটা, আল্লাহ পাকের পক্ষ থেকে উদ্ধৃত করে শুনিয়ে দিলেন, এই হচ্ছে ইসলাম, এই হচ্ছে দ্বীন। কোথায় গেল ভাইরা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, হেদায়েত দান করেন। জিবরীল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যখন ওই লোক বললো যে ওয়াহি তো এই কথা বলছেন যে আমি তো এই সবগুলো পাপ আমার দ্বারা সংগঠিত হয়ে গেছে, তা আমার জন্য তিনি ক্ষমার প্রয়োজন দিলেন কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কোনো উত্তর দিলেন না, তিনি অপেক্ষা করতেছেন যে জিবরীল আমিন কি সংবাদ, কি পয়গাম নিয়ে আসেন। বাস জিবরীল আমিন আসলেন তো আবার নতুন পয়গাম নিয়ে, আল্লাহ আমাদের মাফ করেন, আল্লাহ আমাদের সকলকে মাফ করেন, আমাদের জন্য জান্নাত মঞ্জুর করেন। আরে মিয়া ইনশাআল্লাহ এইভাবেই একদিন আস্তে আস্তে আল্লাহ তাআলা পুষিয়ে দিবেন জান্নাতে। জান্নাত আল্লাহ বানাইছেন মুমিনদের জন্য, মুসলমানদের জন্য। এবং এক হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কি বলবো আপনাদেরকে এমন সব কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের বড় বড় গুনাহগারদের জন্য কিয়ামতের দিন আমি রব্বুল আলামিন নিকট শাফাআত করব, সুপারিশ করব। শুনতেছেন ভাইরা? এই জন্য আমার ভাইরা গুনাহ করার তো প্রশ্ন উঠে না, গুনাহ কেন করবো? রব্বুল আলামিন তো আমাদেরকে বারবার বলেন গুনাহ করো না, তাকওয়ার জিন্দেগি বানাও, একটা পবিত্র জিন্দেগি বানাও, আসো জান্নাতে তোমাকে উচ্চ মর্তবা দান করবো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে চিকিৎসা দিয়ে গেছেন, যদি গুনাহ হয়ে যায় যে ঠ্যাং ভাঙা এটা কোনো নিয়ম না, চোখকে গুচায় নষ্ট করা নিয়ম না, হাত ভাঙা কোনো নিয়ম না, কিন্তু যদি কেউ অ্যাক্সিডেন্ট করে তার জন্য হসপিটাল আছে, তার জন্য ডাক্তার আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বললেন যে তোমাদের, তোমরা মুমিন, তোমরা মুসলমান, তোমাদের কাজই হচ্ছে আল্লাহ পাকের বন্দেগী। তু বরায় বন্দেগী হা ইয়াদ রাখ, বার সর অফ বন্দেগী হা ইয়াদ রাখ, তোমার জিন্দগিটা মহান রব্বুল আলামিনের বন্দেগীর জন্য, আল্লাহর ভালোবাসার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। কিন্তু যদি তোমাদের ভুল হয়ে যায়, ত্রুটি হয়ে যায়, এক্সিডেন্ট হয়ে যায়, তো তার জন্য চিকিৎসা হলো তওবা, ইস্তিগফার, ক্ষমা প্রার্থনা, চোখের পানি, কান্নাকাটি, কমপক্ষে কান্নার ভান ভরিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো গুনাহগার বান্দাও যদি আল্লাহর ভয়ে কান্দে আর সেই চোখের পানি তার চেহারার মধ্যে লাগে, ওই চেহারাটাকে আল্লাহ পাক জাহান্নামের উপর হারাম করে দেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো মুমিন যদি নির্জনে আল্লাহর জন্য কান্দে এই চোখের পানির ঝরে, তো এই মানুষটাকে কিয়ামতের দিন রব্বুল আলামিন আরশের নিচে খাস রহমতের ছায়া দান করবেন এবং বিনা হিসাবে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন। আমার প্রিয় বন্ধুরা, একজন মুমিনের এতটা মর্তবা, এতটা মর্যাদা, আল্লাহ তাআলা তাকওয়ার উপরে, ইবাদতের উপরে, সুন্নতের উপরে আমাদের কামিল মুকাম্মল জিন্দেগি দান করেন। কিন্তু ভুল হলে দেরি না করি, তওবা করি। জীবন মুরাদাবাদের কথা আপনাদেরকে শুনাইতেছিলাম যে খাজা আব্দুল হাসান মজুদ রহমতুল্লাহ সঙ্গে সাক্ষাৎ হলো। ওই জীবন মুরাদাবাদী বললেন যে এমন সুন্দর মানুষ আপনি কিভাবে হলেন? তিনি বললেন যে এই এত বড় বলি আল্লাহ বুজুর্গ, এই বুজুর্গের সৌভাগ্যের বরকতে আল্লাহ পাক এই সুন্দর জীবন দানে আমাকে ধন্য করছেন। জীবন মুরাদাবাদী বললেন যে আমারও মন চায় আপনার এই বুজুর্গ বলি আল্লাহর নিকট যাইতে, তো কিন্তু আমি যে যাবো, আমি তো বোতলে অভ্যস্ত, বোতল ছাড়া আমার যাওয়া সম্ভব না। তো খাজা আজিজুল হাসান মুরজুক রহমতুল্লাহ আলাইহি বললেন, এটা একটা কথা বললেন আপনি, এত বড় আল্লাহর ওলির নিকট যাবেন আর মদের বোতল সঙ্গে নিয়ে এসে খানকার ভিতরে ঢুকবেন আপনি? হ্যাঁ, তা তো কথা, এটা তো ঠিক হবে না, তাই তো আমি যাওয়া সম্ভব না। যদি এমনটা হইতো যে বোতল সহই যাওয়া যায়, তাহলে আজকে রওনা হইতাম। তো যাই হোক, আপনি আমার সালামটা এই বুজুর্গ বলি আল্লাহর নিকট বলবেন। আচ্ছা ঠিক আছে, খাজা আজিজুল হাসান মুরজুক তিনি পৌঁছলেন খানকাতে এবং হাকিম উলমত মাওলানা আসফ আলী থানভী রহমুল্লাহর নিকট জিগর মুরাদাবাদীর মতো বোতলওয়ালার সালামটা পৌঁছে দিলেন এবং বললেন যে লোকটা আসার জন্য উদ্গ্রীব ছিল, কিন্তু বলে কি বোতল সহ আসবো, এটা তো সম্ভব না। তাই আমি বললাম যে ভাই এটা কি ঠিক হবে? আমি মনে করছিলাম তুমি বড় জ্ঞানী লোক এবং তুমি আল্লাহর দিন বুঝো, জান্নাতের রাস্তা বুঝো, কিন্তু তোমার এই কথা শুনে আমি বড় ব্যথিত হইলাম। আমার এক মুসলমান ভাই হোক বোতলওয়ালা, সে যখন আল্লাহর তালাশ করে, আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহর পথে হাঁটতে চায়, তুমি কেন আসতে দিলা না? আজ তো বোতল সহই সে বোতল ছাড়ানোর খেলবো, বোতল ছাড়ানোর দায়িত্ব এটা তো তোমার আমার না, যে বোতল ছুটবে তো আল্লাহ পাকের রহমতের দ্বারা, তাকে তুমি আসতে দিতা এই পর্যন্ত। হ্যাঁ, কদম ইয়ে খুদ নেই উঠতে উঠায় যাতে হ্যাঁ আল্লাহর পথে যে দুই কদম হাঁটে সে হাঁটে না, আল্লাহর রহমত তাকে হাঁটায়, তুমি কেন তাকে বাধা দিলা? হ্যাঁ, এক বুজুর্গ এক আল্লাহ বলছিলেন যে কদম ইয়ে খুদ নেই উঠতে উঠায় যাতে হ্যাঁ মেয়ে তলব বি কিসি কে করম কা সদকা হ্যায়, আমি আল্লাহর তালাশে প্রিয় বন্ধুরা দুইটা কদম যে হাঁটলাম আমি হাঁটি নাই, আল্লাহর কসম আমার আল্লাহ আল্লাহ রহমত আমাকে হাঁটতে বাধ্য করছে, নাহলে আমি এখানে আসবো কোত্থেকে? এবং এই বুজুর্গে বলি আল্লাহর কথা এটা নিজের কথা নয়, এটা পবিত্র কোরআনের কথাই প্রতিধ্বনি। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন আল্লাহ ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব, আল্লাহ পাক বলেন যে আমি আল্লাহ যাকে চাই আমার দিকে টান দেই, আর আমি যাকে টানি সে আমার দিকে আসতে বাধ্য হয়, আমার দিকে ছুটতে বাধ্য হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে নিজের রহমত দ্বারা যজ্ঞ করেন, আমাদের সকলকে আল্লাহ পাক আমাদের সকলকে নিজের জন্য কবুল করেন। জিগর মুরাদাবাদী আসতে পারলেন না, হাকিমুল উম্মত থানবী বড় ব্যথা পেলেন, আহা কেন লোকটা আসতে পারলো না? কিন্তু প্রিয় বন্ধুরা, এক আল্লাহর ওলির অন্তরে যে ব্যাকুলতা পয়দা হয়েছে এটা আল্লাহর রহমত ওই বান্দার দিকে মোতাবাজ্জে হওয়ার কারণ হয়। শুনতেছেন আপনারা? এদিকে ওমরে ফারুক, হযরত ওমর তিনি আরবের নেতাদের সঙ্গে মিটিং করতেছেন, আর মিটিং এর ভিতরে আলোচনা মুহাম্মদের কল্যাণ দিকে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সকলে উৎসাহ দিতেছে, প্রশংসা করতেছে, এই কাজের জন্য যোগ্য ব্যক্তি হচ্ছেন ওমর। আর ওমর ফুলতেছেন মনে মনে, হ্যাঁ ঠিকই, এই এই কাজের যোগ্য নেতা এবং ব্যক্তিত্ব তো আমি। হ্যাঁ, এদিকে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতুল্লাহ আলামিন তিনি দোয়া করতেন, যা আল্লাহ আমর ইবনে হিসাম, আবু জাহালের নাম আমর ইবনে হিসাম, আর ওমরের নাম ওমর ইবনুল খাত্তাব, অনেকে দুইটা নামকে জলায় বলে যে দুই ওমরের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, এইরকম কথাটা আসলে ঠিক না, সম্পূর্ণ ভুল। শুনতেছেন ভাইয়েরা? আবু জাহালের নাম ওমর ছিল না, আমর ছিল, আমর আমর ইবনে হিসাম, আর ইনি হচ্ছেন ওমর ইবনুল খাত্তাব। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন যে আল্লাহ ওমর এবং আমর এই দুইজনের মধ্যে একজনকে আপনি আমার জন্য কবুল করেন, আপনার দ্বীনের সাহায্যের জন্য কবুল করেন। ওমরের জন্য দোয়া কবুল হয়ে গেছে, ওমরেরও খবর নাই। হ্যাঁ, আজি ভাই আয় দোস্ত আয়াম যে ভালো আতে হ্যাঁ যা মিললে কি ও খুদাফি বতলাতে হ্যাঁ, আল্লাহ যাকে কবুল করেন, আল্লাহ যাকে নিজের করতে চান, হেদায়তের ঘাটি পর্যন্ত আল্লাহ পাক নিজেই তাকে কুদরতের দ্বারা পৌঁছে দেন, কল্পনাও করা যায় না। এক লোক সে এরকম গান করতেছে, বাদ্য করতেছে, নিজেই গান গাইতেছে, নিজেই বাদ্য বাজাইতেছে, আর পাশে দিয়ে যাইতেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবিখ্যাত সাহাবি, চার খলিফার পরে যিনি সবচেয়ে মর্যাদাশীল সাহাবি আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যাচ্ছেন আর বলছেন যে ওহো কি চমৎকার গলার আওয়াজ, আহা এইরকম সুন্দর গলার আওয়াজ দিয়ে, এই মধুর কণ্ঠ দিয়া লোকটা যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করত। তিনি বলতে বলতে চলে গেলেন, ওই যে গায়ক লোকটা গান গাইতেছিল সেই লোকটার কণ্ঠে আওয়াজটা পৌঁছে দিতেন আল্লাহ তাআলা। ওই লোক হঠাৎ বাদ্য বন্ধ করে দিয়া সে লোকদেরকে জিজ্ঞাসা করে, ভাই এই লোকটা কি বললো? ভাই রোজে এই লোকটা তো এই কথা বললো, ভাই আপনারা চিনির লোকটা কে? হ্যাঁ চিনি তো, ইনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ। লোকটা ওখানে বাদ্য বাজনা এগুলি সব ফেলে দিয়া দৌড় তার পিছনে, দৌড়ে গিয়ে সালাম এবং তার পায়ে লুটায় বললেন যে হযরত আপনি আমাকে তওবা করে দেন। এই লোক তওবা করলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু শিষ্যত্ব বরণ করলেন, শুধু গুনাহ ত্যাগ করেন নাই, সাহাবী শিষ্যত্ব বরণ করে শ্রেষ্ঠ মাপের একজন তাবি হযরত জাজান রহমতুল্লাহ হয়ে গেছেন। কি হইতেছে এগুলো, কি বিষয়? এজন্য ইসলামের বিধান যে গুনাকে ঘৃণা করো কিন্তু গুনাগার কে নয়। আমার প্রিয় বন্ধুরা, যে মদকে ঘৃণা করো, বোতলটাকে ঘৃণা করো কিন্তু বোতলওয়ালা কে নয়, মদওয়ালা কে নয়, অন্যায়কে ঘৃণা করো অন্যায়কারী কে নয়, কারণ অন্যায়কারী মহান রব্বুল আলামিনের বানানো বন্দা, কুদরতের হাতে বানানো বন্দা। আল্লাহ তাআলা সব মুসলমানের মহব্বত এবং সব মুসলমানের প্রতি ইজ্জত আন্তরিকতা ভালোবাসা আমাদের সকলকে দান করেন, সকল মানুষ এবং সকল মাখলুকের প্রতি ভালোবাসা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। যাই হোক, ওমর ইবনে খাত্তাব তিনি তখন মুসলমান তখন নাই, এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেছেন। ওখানে মিটিং হলো, ওমর প্রস্তুত হয়ে গেলেন যে আমি আনবো মুহাম্মদের কল্লা, খোলা তলোয়ার নিয়ে বীরত্বের সঙ্গে একদম বেপরোয়া ভাবে ছুটলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্লা আনার জন্য। রাস্তায় যখন গেলেন তো বনি জুহরা নামক গোত্রের এক লোক রাস্তার মধ্যে তাকে বললেন যে কোথায় চলছেন আপনি, বলে যে মুহাম্মদের কল্যাণে আসার জন্য সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই লোকটা তখন বললেন যে আরে নিজের বোন ভগ্নীবতীর আগে খবর নেন না, আর কেন কি খবর নিব, তার যান তো খবর নেন। হযরত ওমর মনে করলেন যে এই দুইটাও কি ধর্মত্যাগ করলো কিনা, ধর্ম বিচ্যুত কিনা। হযরত ওমর ছুটলেন ভগ্নীবতীর বাসার পাশে গিয়া শুনেন যে ক্ষীণ কণ্ঠে আওয়াজ শোনা যাচ্ছে, মানে পবিত্র কোরআন তেলাওয়াত হচ্ছে সেটা শোনা যাচ্ছে। জোরে দরজার ভিতরে কড়াঘাত করলেন, আর তারা দরজা খুলতে গিয়া বোন ভগ্নীবতীর উপরে এমন চড়াও হলেন, মারতে মারতে ভগ্নীবতীতে গিয়া সাইডে পালালেন, এরপরে বোনকে মারতে শুরু করলেন। বোনকে মারতে মারতে বোনের চেহারা থেকে রক্ত পড়তেছিল, বোন মারি খেতেছে। হযরত ওমর নিজে বলেন যে ফালাম্মা রাআইতু দিমা আলা ওয়াজহা, যখন আমি আমার বোনের চেহারা ভরা রক্ত আর রক্ত দেখলাম, ইস্তাহিয়াইতু, আমি আমার খুব লজ্জা হলো, আমি এটা করলাম কি। এরপরে আমি থামলাম, পরে আমার বোনকে বললাম যে বোন যে তুমি কি পড়তেছিলা, তোমরা কি পড়তেছিলা, আমাকে দাও আমি পড়ি। বোন আমাকে বললেন ইন্নাকা নাজিস, তুমি নাপাক তোমার হাতে, এই কোরআন স্পষ্ট করতে পারে না কেউ পবিত্রতা ছাড়া। শুনতেছেন আমার প্রিয় বন্ধুরা, এই কথা কে বলতেছেন, হযরত ওমরের বোন। তার মানে তিনি একজন সাহাবিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা এবং তালিম ছাড়া এই কথাকে তিনি বলতে পারেন। বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনই তাদেরকে শিক্ষা দিয়েছিলেন এই পবিত্র কোরআন বা পবিত্র কোরআনের কোনো একটা সূরা একটা আয়াত স্পর্শ করতে হলে আগে তার পবিত্রতা থাকতে হবে। কিন্তু এখন শুনি অনেক বন্ধুরা, অনেক ইসলামিক পণ্ডিত এবং গবেষকরা বলেন কোরআন স্পর্শ করতে কোনো উজু লাগে না। এরকম কিছু গবেষক পান না এখন আপনাদের সমাজে, যে কোরআন শরীফ ধরতে কোনো আপনার উজু লাগে না, বিনা উজুতে ডাইরেক্ট ওই কোরআন শরীফ ধরে নেড়ে চেড়ে দেখা দেয়। এইরকম নেড়ে চেড়ে কালকে আমাদের দেখানোর জন্য প্রস্তুত থাকেন ভদ্রলোকেরা। হ্যাঁ, আল্লাহ তাআলা বুঝ দান করে। এই ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি এগুলো কোনো পুঁথি পুস্তকের কথা, আমি যে এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে বয়ান করলাম এটা কোনো একটা কোনো বই পুস্তকের কথা, সবগুলো আল্লাহ পাকের রহমতে আলহামদুলিল্লাহ কোরআন সুন্নারই কথা এবং কোরআন সুন্নার ব্যাখ্যা তাদেরই কথা আপনাদের সম্মুখে উদ্ধৃত করার আল্লাহ পাক তৌফিক দান করেছেন। এই ঘটনা শোনাচ্ছি ইমাম বুখারী উস্তাদ হযরত ইমাম আবু নুয়াইম রহমতুল্লাহ আলাইহি তার দালায়লুন নুবুয়া কিতাবে ঘটনা লিখছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার বোন তখন আমাকে বলে ইন্নাকা নাজিস, তুমি তো অপবিত্র, ওয়া ইন্নাহু লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র লোক ছাড়া পবিত্রতা ব্যতীত কোরআনকে স্পর্শ করা যায় না। এরপরে তিনি ডাইরেক্ট নির্দেশ করলেন হযরত ওমরের বোন ফাতেমা, তিনি বললেন ফাকুম কুম ফাতাওয়াজ্জা আবি তাসিল, যাও যান আপনি গিয়া উযু করেন না হয় গোসল করেন। হযরত ওমর বলেন বুঝা গেল উজু ছাড়া এই কোরআন ধরা যাবে না, আর গোসল করলে উজু হয়ে যায়। শুনতেছেন আপনারা, এটা কি হযরত ওমরের বোন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কথা বলছেন, সাহাবীরা যেটা বলতেন সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিমের আলোকেই বলতেন। এতে প্রমাণিত হয় কোরআন যে পবিত্রতা ছাড়া উজু ছাড়া স্পর্শ করা বৈধ নয়, সম্পূর্ণ হারাম। যারা এই বক্তৃতা করেন বয়ান করেন নিজের এই গবেষণালব্ধ জ্ঞান, এই জ্ঞান রহমতওয়ালা নয়, এই জ্ঞান সম্পূর্ণরূপে লানতওয়ালা, আল্লাহকে পাওয়ার রাস্তা নয়, আল্লাহ থেকে আল্লাহর রহমত থেকে বিচ্ছিন্ন হওয়ার বিচ্যুত হওয়ার রাস্তা। আল্লাহ কোনো মুসলমানকে বঞ্চিত না করেন, সকলকে হেদায়েতের পথে ফিরবার তৌফিক দান করেন। হযরত ওমর বলেন যে ফাকুমতু ফাতাওয়াজ্জাতু ওয়াক্তাসালতু, আমি গেলাম আমি শুধু উজুই করিনি আমি গোসলও করলাম। এতটা আবেগ আপ্লুত হলেন যে পবিত্র হব, তা তিনি উজুও করলেন এবং গোসলও করলেন। হযরত ওমর বলেন আমি যখন ফিরলাম তা আমার বোন তখন বোনকে বললাম যে এখন তো দাও, তিনি আমাকে দিলেন সূরা ত্বহার শুরু দিকের কয়েকটা আয়াত। তিনি বলেন যে আমি পড়লাম, যখন আমি পড়লাম ওর মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আরম্ভ করলাম আল্লাহর নামে যিনি সীমাহীন রহমতওয়ালা, যার দয়া রহমতের কোন কূল কিনারা নাই। হযরত ওমর বলেন, এইটুকু বাক্য, এই পবিত্র বাক্যটুকু পড়ার পরে আমার মনটাকে কেড়ে নিল আল্লাহ পাকের পবিত্র কোরআনের বাক্যটুকু। শুনতেছেন ভাইরা, জাহিরু তাইয়িবুন। আমি বললাম যে আরে, এই পবিত্র কোরআনের এই প্রথম অংশটুকু, এইটুকু তো আমার মনটাকে একদম কেড়ে নিয়ে দিতেছে। এত চমৎকার, এত সুন্দর, হৃদয় মন ঠিক হয়ে যায় সেখানে। যে ফরক তাব কদম হর কুজাকে মিনে গরম কৃষ্ণ দামানের দিল মি কসতকে দা ইজাজ। এত সুন্দর পবিত্র কোরআনের এক একটা আয়াত, ওর এমনটা সৌন্দর্য। হ্যাঁ, আমার পীর মুর্শিদ আর বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আফতার সাহেব রহমতুল্লাহ আলাইহ বলেন যে, লজ্জতে দু জহাঁ মিলি উনকে কলাম সে মুঝে উসকে করিম বেঠ কর রাহতে দু জহাঁ মিলি। পবিত্র কোরআন দেখলে আমার মন জুড়ে যায়, দু জহানের শান্তি মজা আমি একসঙ্গে পাই যায় পবিত্র কোরআন দেখলে। ওর একটা পৃষ্ঠা খুললে, এমনকি পবিত্র কোরআনের কাছে বসলে পর্যন্ত হৃদয় জুড়ে যায়, শান্তিতে ভরপুর হয়ে যায়। আল্লাহ পাক পবিত্র কোরআনকে এত সুন্দর, এত শান্তির, শান্তির নূরে ভরপুর বানিয়ে দিচ্ছেন। হযরত তোমার বলেন যে, কিছুক্ষণ পূর্বে আমার মনটা এমন ছিল যে মুহাম্মদের মতো নিকৃষ্ট মানুষ আমার অন্তরে এই পৃথিবীতে আর কেউ নাই, কিন্তু সূরা তোহার সামনে এক দুটো আয়াত পড়ার পর আমি দেখলাম তার মতো এমন প্রিয়, এত ভালো আমার নজরে আর কেউ নেই সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি বোনকে বললাম, মুহাম্মদ কোথায় আছেন আমাকে ঠিকানা বলো। বোন আমাকে বললেন যে, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আছেন, আমি যদি তোমাকে বলি তোমার দ্বারা কোনো ক্ষতির আশঙ্কা তো নাই, আল্লাহর কসম দিয়ে বলতেছি তোমাকে, তুমি কোনো ক্ষতি তো করবে না, তুমি কোনো খারাপ ব্যবহার তো করবে না। হযরত ওমর বলেন, আল্লাহর কসম আমি কোনো খারাপ ব্যবহার করব না। হযরত ওমরকে তিনি বললেন, ফাতেমা বললেন যে, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীর ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। হযরত ওমর বলেন যে, আমি ছুটলাম, সেখানে পৌঁছলাম খোলা তলোয়ার হাতে। যখন ভিতর থেকে তারা আমাকে দেখছেন তো ভয় পেয়েছেন যে কি হবে। দরজার মধ্যে যখন আঘাত করলাম তা আমার জন্য দরজা খোলা হলো, লোকেরা দেখেই বলতেছে ওমর ইবনুল খাত্তাব, ওমর আছেন, ওমর, ওমর ইবনুল খাত্তাব, খাত্তাবের পুত্র ওমর। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম আরো পিছনে ছিলেন। হযরত হামজা চিৎকার দিয়ে বললেন, কে? ওমর ইবনুল খাত্তাব। তিনি ছুটে আসলেন একদম দরজা পর্যন্ত। এতক্ষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্দর মহল থেকে আওয়াজ শুনে বললেন যে, কে? ওমর। তিনি ছুটে আসলেন। আইসাই হযরত ওমর বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোট গলার মধ্যে শক্তভাবে ধরলেন, এমন জোরে ঝাঁকুড়ি দিলেন যে আমি হাঁটুর দিকে উঁকু হয়ে পড়ে গেলাম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলতেছেন যে, আলাস্তা বিগুনতাহিন ইয়া ওমর, এ ওমর তুমি কি এখনো থামবে না? ওমর তখন বলেন যে, আমি তখন চিৎকার দিয়ে বললাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমি অন্তরের অন্তঃস্থল থেকে সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, নিঃসন্দেহে আপনি আল্লাহ পাক রাসূল। শুনতেছেন প্রিয় বন্ধুরা, কি আর বলা, ইয়া আল্লাহ সুবহানাল্লাহ, আমি আপনাদের কি বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন হাদিস সরাসরি বিশ্বের সেরা আলেমদের নিকটে পড়ার তৌফিক দান করেছেন। কোরআন হাদিস যখন দেখি সারা দুনিয়ার বাদশাহী বেকার মনে হয়, কি করবো বাদশাহী। হযরত বড় পীর জিলানী রহমতুল্লাহ আলাইহির নিকট সঞ্জরের বাদশাহ চিঠি লিখছিলেন ফার্সি ভাষা, এবং একজন বাহক দিয়ে চিঠিটা পাঠাইছিলেন যে, আমার নিমরুজ একটা বিরাট রাজ্য, একটা এলাকা, পুরোটা হুজুর আপনার নামে আমি লিখে দিতে চাই, আপনার অনুমতি চাই। হযরত বড় পীর জিলানী রহমতুল্লাহ আলাইহি ও দূতের কাছে চিঠির উত্তর লিখছেন ফার্সি ভাষাতে। তিনি লিখছেন, চোর চাত্রে সঞ্জরি রোহে বস্তম সিয়াবাদ দর্দি লাগার বুদ হওয়াতে মুলকে সঞ্জরম জাগা কি আফতম সবরত মুলকে নিম সব মন মুলকে নিম রোজ বয়েক জো নমি করম। হে বাদশাহ, ছাতা যেমনটা কালো হয় তার চেয়ে কালো বিভৎস ধ্বংস বরবাদ হোক আব্দুল কাদের জীবন, যদি এই আব্দুল কাদের অন্তরে তোমাদের দুনিয়া রাজ্য রাজত্বের প্রতি তিন মাত্র কোন লোভ লালসা বিদ্যমান থাকে। মুলকে নিম সব, হে বাদশাহ শোনো, যে ঋণ থেকে মহান আল্লাহর সঙ্গে ভালোবাসার সম্পদ বুকে নসিব হয়ে গেছে। শুনতেছেন আপনারা, গভীর ঋষিতে মহান রব্বুল আলমিনকে ডাকাডাকির এই গভীর সম্পদে দৌলতে রাজত্ব দিন থেকে নসিব হয়ে গেছে। হে বাদশাহ, তোমাদের রাজ্য রাজত্ব চিরদিনের জন্য আব্দুল কাদের ভুলে গেছে। আল্লাহ তাআলা আল্লাহর মহব্বত, আল্লাহর নামের জিকির, আল্লাহর বন্দেগী আমাদের নসিব করে দেন। হ্যাঁ, এক বুজুর্গ বলছিলেন কি সোজা কথা উর্দু ভাষা, যে তুলে আল্লাহ কা নাম তেরা সব বনেগা কাম। আমার ভাই তুমি আল্লাহর নাম নাও, আল্লাহ দুজাহান তোমার কামিয়াব বানাই দিবেন। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর নাম যে ধরছে, রসুল্লাহ সাল্লাহ আলাইসলামের জীবনের রং যে ধরছে, আল্লাহর কসম সারা বা জাহানের বাদ ছাড়ছে, উর্দুর মর্যাদা আল্লাহ পাক তাদেরকে নসিব করে দিয়েছেন। হাতি বন গে ক্যা নজর থি জিসনে মুর্দু কো মসিহা কর দিয়া। আরো এই মানুষ গুলো যাদেরকে সারা দুনিয়া ধিক্কার দিতে তিরস্কার করতো, সেই তিরস্কৃত ধিকৃত নিচু শ্রেণীর মানুষ গুলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন আসলেন, ঈমান গ্রহণ করলেন, তার নূর ভরা দৃষ্টির চাহনির নূর তাদের নসিব হলো। এক একজন সারা দুনিয়ার রাজা বাদশাহদের চেয়েও লাখো কোটি গুণ শ্রেষ্ঠ মর্যাদা বলা হয়ে গেছেন। কি হলো আজকে মুসলমানদের? আমার প্রিয় বন্ধুরা, আমরা খাঁটি ইসলামের পথে ছুটি, ইসলামের উপরে যেন আল্লাহ আমাদেরকে জিন্দগি, ইসলামের উপরে আল্লাহ তালা আমাদেরকে মৃত্যু দান করেন। আল্লাহ আপনি কবুল করেন নিজ দয়াতে। হ্যাঁ, সুহান এদিকে যুগের বুড়া দেওয়াদের ঘটনা, ওদিকে জনাব উমরুল খাত্তাবের ঘটনা, এদিকে ওয়াসি রাজিউল্লাহের ঘটনা, কোন দিক যাবো আপনারা? কিছু কিছু মনে হয়ে গেল, তাই বলবি এদিকে আসো, মরণাকে সামনে দাও ভাই। তুমি কি মরণা? তিন পয়েন্ট মনে রাখো না, সুবহানাল্লাহ কি বলা, ইসলাম এত সুন্দর হয়ে ভাই, ওয়া রে ওয়া সুবহানাল্লাহ। কি আপনাদেরকে বলবো আমি, কোরআন সুন্নার আলো এমন বিস্ময় করো, এগুলো আপনাদেরকে ফুলে বলবো, আপনারা কি করবেন তো আল্লাহ জানে। এক লা ইলাহা ইল্লাল্লাহ এত দামি, এত দামি, আল্লাহর কসম করে বলতেছি, আর কোন আমল যদি নাও থাকে, খালি বুকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদু ওয়া রাসূলু, এইটুকু কালেমার ঈমান যদি বুকে থাকে, আল্লাহর কসম নিঃসন্দেহে জান্নাত পর্যন্ত পৌঁছবে নিঃসন্দেহে। আমার প্রিয় বন্ধুরা, আমি কি বলবো আপনাদেরকে, এক হাদিস শরীফ এত বিস্ময় করো, যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন মহান রব্বুল আলামিনের নিকট এক গুনাহগার বান্দা হাজির হবে এবং তার জীবনের পাপের লিস্ট এবং রেকর্ড বইগুলো হবে 99টা বই। কথা ভাই, 99টা রেকর্ড বই, এক একটা এই পাপের রেকর্ড বই হবে এত বড় যে যত দূর ওর দৃষ্টি যাবে এত বিশাল রেকর্ড বই, এইরকম 99টা ওই বান্দার সামনে আল্লাহ পাক যখন পেশ করবেন, তো এরপরে আল্লাহ পাক নিজে জিজ্ঞাসা করবেন, আল্লাহকে হাসানা তোমার কি কোনো ন্যাক আমল কিছু করছিল, ন্যাকটা কিছু আছে? তো সে বান্দা বলবে, আল্লাহ আমার কোনো ন্যাক কাজ কিছু নাই, আমি কোন নেক কাম কিছুই করি নাই। তা আল্লাহ পাক বলবে যে ইন্নালাকা ইনদানা হাসানাত, যে তোমার কিছু নেক আমল আমার কাছে জমা আছে। ইয়া আল্লাহ, 99টা পাপের বই এত বিশাল, এরপরে কি সেটা নেক আমল? ওই বান্দা বলবে, আয় আল্লাহ সেটা কি? তা আল্লাহ পাক বলবে যে এই দেখো আমার কাছে একটা কাগজ আছে, একটা কাগজ আছে, একটা ছোট্ট পর্চা আছে, এটার মধ্যে তোমার কিছু নেক আছে। তো ওই বান্দা তখন বলবে, ইয়া আল্লাহ এই যে একটা মাত্র পর্চা, 99টা পাপের ভয়ঙ্কর বিশাল বড় ভারী বোঝার সঙ্গে এই নেক আমল দিয়ে আমার কি হবে? মহান রব্বুল আলামিন বলবেন, আমার এখানে নিয়ম হলো যে আমার বান্দাদের জীবনের রেকর্ড বই তার সামনে পেশ করা হবে। শুধু এই পর্যন্ত ক্ষান্ত নয়, দুই নম্বরে আরেকটা কাজ আছে, সেটা ওজন করা হবে। কি কথা বুঝেন নাই? দুইটা সিস্টেম কিন্তু ওখানে, একটা হলো হিসাবটা পেশ হওয়া আনুষ্ঠানিক ভাবে, এরপর হলো এটা ওজন হওয়া, ওজন হওয়ার পরে সিদ্ধান্ত হবে যে আম্মা মান সাকুলত মাওয়াজিনহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনহু ফাউম্মুহু হাদিয়া। যার নেক আমলের পাল্লাটা ভারী হবে, চাই নেক বদ গুনাহ এবং নেকি দুটোই আছে, কিন্তু নেকির পাল্লা ভারী হলে জান্নাতের ফয়সালা। এরকম যদি হয় যে নেকের বদির পাল্লা কয়েক হাজার কোটি মন, কিন্তু নেকির পাল্লাটা খালি এক মানে এক জাররা পরিমাণ বেশি হয়েছে, তাহলে তার জন্য জান্নাতের ফয়সালা। এটা কি আল্লাহ পাকের দয়ারই কথা না, মেহরবানিরই কথা না? আল্লাহ পাক এমন বিস্ময়কর রহমতের প্রকাশ করবেন যে আমাদের মাঝে সুবহানাল্লাহ তাআলা বিহামদি, তিনি শুধু বিচারক নন, তিনি সীমাহীন দয়াওয়ান মাওলা। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক তখন বলবেন যে উঠাও ওর যে এই ছোট্ট পর্চাটা, এটা নেকির পাল্লায় রাখা হবে। বদির পাল্লা তো 99টা আছেই না ওইদিকে, হঠাৎ দেখা যাবে যে একদম ওই যে ছোট্ট পর্চার পাল্লাটা একদম ভারী হয়ে গেছে, এবং তার জন্য ক্ষমা এবং জান্নাতের ফয়সালা। সেই বন্দা হতবাক, জি আল্লাহ কি মামলা! হ্যাঁ, যে এতটা ভারী আমার প্রিয় বন্ধুরা মুসলমানের ঈমানের কালেমা। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমা বেশি বেশি পড়ার জন্য আমাদেরকে উৎসাহিত করছেন, তাকিদ করছেন, তারজিব দিচ্ছেন, জাদ্দিদু ঈমানাকুম বিকাউলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। হে উম্মত, তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার দ্বারা তোমাদের ঈমানটাকে চাঙ্গা করো, সতেজ করো, সবল করো, শক্তিশালী করো, অধিক নূরান্বিত করো। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে কোনো মুসলমান প্রতিদিন যদি লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার করে পড়ে, তো কেয়ামতের দিন হাসরের মাঠে যখন সে আসবে, এই কালেমার নূরে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। যাই হোক, আমি ওই দুই তিনটা ছোট ছোট ঘটনা না বললে তো কথা শেষ হলো না। ওমর ইবনে ওমর না, এটা তো ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা না, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তো তখনও খাত্তাব রাদিয়াল্লাহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু হয়ে ছাড়েন নাই, হযরত ওমর এই মাত্র কালেমা পড়লেন তো সাহাবি হয়ে গেলেন। কিন্তু মুহূর্তের মধ্যে কি চেঞ্জ দেখেন, হযরত ওমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আলাসনা আলাল হক, আমরা কি হকের উপর না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিলকুল হকের উপরে। তাহলে ফাতিম আল ইসতিফা, তাহলে আমরা গোপনে গোপনে থাকবো কেন? হ্যাঁ, এরপর হযরত ওমর জোর করে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি বের হবেন, লাতা খুরুজুন না, আল্লাহর কসম নিশ্চয়ই আপনি এখান থেকে বের হবেন, অবশ্যই আমাদেরকে নিয়ে আপনি বের হবেন। সেই এদিকে জিবরীল আমিন হাজির, আয়েশা জিবরীল আমিন বলতেছেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমগ্র আসমান ব্যাপী সকল ফেরেশতারা ওমর ইসলাম গ্রহণের কারণে আজকে আনন্দ উদযাপন করতেছেন। সাহাবায়ে কেরাম ওমর ইসলাম গ্রহণের কারণে এমন জোরে আল্লাহ আকবর বলছিলেন যে কাবা পর্যন্ত সে আওয়াজ প্রতিধ্বনিত হইতেছিল। এরপরে আয়াত নাযিল হলো যে আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়ামান ইত্তাবাকা মিনাল মুমিনিন। হে আমার রাসূল, আল্লাহ আপনার জন্য যথেষ্ট, আর আমি আল্লাহ আমার সাহায্য দান করব আপনাকে এই কয়েকজন মাত্র মোমেনদের মাধ্যমে, এই কয়েকজন মোমেন আপনার জন্য যথেষ্ট। আল্লাহ পাক এখানে স্পষ্ট বলে দিলেন, এরা সংখ্যায় অল্প হোক, সারা বিশ্বে ইসলাম পৌঁছবে এই মাত্র কয়েকজনের মাধ্যমে, যার মধ্যে প্রধান ব্যক্তিত্ব হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ তারা বাইর হলেন, এবং হযরত ওমর বলেন যে দুই সারি করা হলো, দুই সারি, এক সারি সম্মুখ ভাগে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর এক সারির সম্মুখ ভাগে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদ্দুই কাতারের মধ্যখানে রাখতেন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর ছুটলেন কাবা শরীফের দিকে। ওইদিকে মক্কাতে কাফেররা সব অপেক্ষায় যে ওমর কল্যাণী আসতেছেন। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তারা অগ্রসর হইতেছেন, যখনই আগে বাড়তেছেন আর ওমর আগে আগে তলোয়ার দেখাইতেছেন আর বলতেছেন যে স্ত্রীকে বিধবা করতে চাছো ওমরের সম্মুখে, সন্তানকে যে এতিম করতে চাছো ওমরের সম্মুখে, সব হতম্ব সব কাঁপতেছে। হযরত ওমর বলেন যে সবগুলো মানুষের তখন মক্কায় যত নেতাদের চেহারা দেখলাম এতটা মলিন এবং বিমর্ষ, ওদের চেহারা এতটা বিমর্ষ হতে আমি জীবনে আর কখনো দেখিনি। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক যার দ্বারা চান এভাবে ইসলামের খেদমত নেন, এভাবে ইসলামকে চমকান, এভাবে ইসলামকে শক্তিশালী করেন। এজন্য ইসলামের কোন দুশ্মনদের উল্লাস করার কোনো অর্থ নয় যে ইসলাম বোধ ডুবলো, আমাদের চক্রান্তের দ্বারা ইসলাম বোধ ধ্বংস হয়ে গেল। কোনো চক্রান্তকারী, কোনো ষড়যন্ত্রকারী, কোনো পয়সা খুর ইসলামের বিন্দুমাত্র কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক যাদেরকে জান্নাতুল ফেরদাউসে নেবেন, নিঃসন্দেহে তাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি খালেস নির্দাক ইসলামের উপরে অটল অবিচল থেকে দুনিয়ার থেকে বিদায় হওয়ার জন্য আল্লাহ পাক তাদেরকে অবশ্যই তৌফিক দান করবেন। আল্লাহ সেই কাতারে আমাদের সকলকে কবুল করেন। আল্লাহ পাক কাউকে আমাদেরকে দুনশিন্দরা করেন, মাহরুম না করেন। হ্যাঁ, মহাসিরাজের ঘটনা না, রসুল্লাহ সাল্লাহাম চুপচাপ থাকলেন, জিবরিল আমিন কি বলেন, জিবরিল আমিন আসলেন আসমান থেকে, আবার আয়াত নিয়ে আসছেন কি, আল্লাহ আলু বললেন শুনতেছেন ভাইরা, যে আমি বলছি যে আমি শাস্তি দিব, কিন্তু কথা তো আছে, সেটা হচ্ছে কিন্তু যারা তওবা করলো, ঈমান আনলো, বাকি জীবন ভালো আমলের মধ্যে কাটায় দিল, আমি তাদেরকে মাফ করে দিব। কি খুশির কথা না! এই আয়াত যখন ওয়াসির নিকট দূত পৌঁছে দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দূতের মাধ্যমে যখন পৌঁছালেন, ওয়াসি খুশি হওয়ার বদলে আপনাদের মতো সুবহানাল্লাহ না বললে, তিনি আরেকবার বার্গেনিং শুরু করলেন। তিনি বললেন যে কথা তো দারুণ সুন্দর, কিন্তু বিষয়টা হচ্ছে কি, এখানে আমার উপর কঠিন শর্ত আরোপিত হয়েছে, সেটা হলো আমি তওবা করা শুধু যথেষ্ট নয়, ঈমান আনার পরে বাকি জিন্দেগি ভর আমাকে ইসলামের উপর অটল থাকতে হবে, নেক আমলের উপর অটল থাকতে হবে। তার মানে হচ্ছে কশ্চিনকালে কোনো পাপে লিপ্ত হলে আমার শাস্তি হবে, এই তো অর্থ দাঁড়ায়। কি কথা বুঝেন না, কি রকম ব্যাখ্যা যারা করছেন! এই আয়াত, এই সংবাদ নিয়ে আবার দূত যখন রসুল্লাহ সাল্লাহামের নিকট পৌঁছলেন, রসুল্লাহ সাল্লাহাম কোনো উত্তর দিলেন না, তিনি আবার অপেক্ষা করলেন যে জিবরিল কোন খবর নিয়ে আসেন, কি পয়গাম নিয়ে আসেন। জিবরিল আসলেন আল্লাহ পাকের তরফ থেকে এবং তিনি বললেন যে রব্বুল আলামিন আবার আয়াত নাযিল করছেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শোনো, যে যদি গুনাহ হাজার লাখ কোটি হয়, কিন্তু শিরক যদি না করো, শিরক না করে যদি মৃত্যুবরণ করো, আল্লাহ যাকে চান মাফ করে দিবেন। কি আপনারা কি সুন্দর মানুষ, আপনারা তো দ্রুত সুন্দর আবেগ আপ্লুত হয়ে সুন্দর সুবহানাল্লাহ বলেন, কিন্তু ওয়াসি তখনও সুবহানাল্লাহ বলতে পারলেন না, আবার বার্গেনিং শুরু করলেন। তিনি বললেন যে এখানে কথা দারুণ সুন্দর, হ্যাঁ, আল্লাহ শেরেক ব্যতীত সব গুনাই মাফ করে দিবেন, আমি ঈমান আনার পরে তো আর শেরেক তো থাকলো না, কিন্তু আল্লাহ মাফ করে দিবেন কথাটা সুন্দর, কিন্তু সঙ্গে একটা কথা যোগ করা আছে, সেটা হলো তিনি যাকে চান মাফ করে দিবেন, আমাকে তিনি চাইবেন কিনা আমি বুঝবো কিভাবে। ইয়া আল্লাহ কি মুশকিল! বললাম না আপনাদেরকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহচর সাহাবী রূপে আল্লাহ পাক যাদেরকে নির্বাচন করছিলেন, তাদের মেধা এত কঠোর, এত তীক্ষ্ণ ছিল। মহাশয় কথা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট সংবাদ পৌঁছলে তিনি চুপ, আবার অপেক্ষমান। আবার জিবরিল আমিন আসলেন আল্লাহর তরফ থেকে আয়াত নিয়ে, যে আয়াত রব্বুল আলামিন বললেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم هي رسول আপনি ওদেরকে বলেন, হে আমার বান্দারা, আমার কথা উদ্ধৃত করেন, যে আমার বান্দারা যত ভয়ঙ্কর গুনাহে লিপ্ত হো, যত চরম, যত অসংখ্য পাপে লিপ্ত হো, যত সীমা লঙ্ঘনকারী তোমরা হও না কেন, আমি তোমাদেরকে বলছি, আমি এত সীমাহীন দয়াওয়ালা রহমতওয়ালা, আমার রহমত দয়া থেকে কেউ নিরাশ হবে না। ইন্নাল্লাহ ইয়াগফির যুনুবা জামিয়া, আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে বলছি তোমাদের সবগুলো গুনাই আমি মাফ করে দিব, সবগুলো গুনাহ। ইন্নাহু হুয়াল গাফুর রহিম, এবং এটা এই কারণে না যে তুমি সুযোগ্য, বরং আমি আল্লাহ সীমাহীন ক্ষমাওয়ালা, সীমাহীন দয়াওয়ালা, সেই কারণে হাজারো গুনাহ সত্ত্বেও, হাজারো স্থির সত্ত্বেও যদি তুমি নত হও, ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব, আমি গ্যারান্টি দিয়ে দিলাম। আশ্চর্যের বিষয় যে ক্ষমা চাইলে ক্ষমা করবেন, এটা গ্যারান্টি দিয়ে দিলেন। এই আয়াতে ভাগ নিয়ে জিবরিল আমিন যখন পৌঁছলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীষণ খুশি, মুগ্ধ, আপ্লুত। তিনি জিবরিল আমিন থেকে আয়াত শরীফ পাওয়ার সাথে সাথে দূতের মাধ্যমে ওয়াসির নিকট এই আয়াত যখন পৌঁছে দিলেন, ওয়াসি খুশিতে বাগ বাগ হয়ে ছুটলেন ইসলাম কবুলের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট আসলেন, ইসলাম কবুলে ধন্য হলেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর মর্যাদায় তিনি সিক্ত হলেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এই পর্যন্ত ঘটনা কি শেষ? এরপরে সাহাবীদের কেউ উঠা জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, একটা কথা বলবো, সেটা হচ্ছে হাযিল খাসা আম লিল মুমিনিন আম, আল্লাহ যে সব ক্ষমা সবগুলো গুনাহ ক্ষমা করার গ্যারান্টি ঘোষণা করলেন যে ক্ষমা চাইলে সবগুলো তিনি মাফ করে দিবেন, এটা কেবলমাত্র ওয়াসির জন্য না কিয়ামত পর্যন্ত সব গুনাহগার মুসলমানদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন বাল লিল মুমিনিনা আম্মা, কিয়ামত পর্যন্ত সমস্ত মুমিনদের জন্য আল্লাহ পাক এর রহমত নাযিল করেছেন। আমার প্রিয় বন্ধুরা, এরপরেও কি আর আমরা পাপের পথে থাকা উচিত নাকি আল্লাহর রহমতের দিকে আগানো উচিত? এখন তো আমরা সিদ্ধান্ত নিই, মে ইসি মোসে কাবা যাওঙ্গা, শরম কো খাক মে মিলাওঙ্গা, রো রো কে উনকো মে মানাওঙ্গা, আপনি ডিগ্রি কো ইউ বানাওঙ্গা। ভারতে কবি ছিলেন বিখ্যাত মির্জা গালিব, তিনিও মদের বোতল পানে অভ্যস্ত ছিলেন। হঠাৎ তার মন চাইল যে আল্লাহর ঘর কাবা দেখবো, প্রস্তুতি নিচ্ছেন, হঠাৎ তার মনে পড়লো এত মদের বোতল পানের পরে এই মুখ আর এই চেহারা নিয়ে কাবার সম্মুখে হাজির হইত কিভাবে। মির্জা গালিব কবি ছিলেন, আবার তিনি নিজে এই বিষয়ে কবিতা লিখলেন, কাবা কিসমত যাও গে গালিব, শরম তুমকো মগর নহি আতি, এ গালিব তোকে বলি তুই কাবার পানে রওনা হবে কিভাবে, কাবার সম্মুখে উপস্থিত হবে কিভাবে, এ মদ পানকারী তোর কি লজ্জা হয় না, তোর কি সংকোচ বোধ হয় না? ভারতের বিখ্যাত এক বুজুর্গ বলি আল্লাহ আরেফ আলেম নকশবন্দি তরিকার বিখ্যাত আরেফ হযরত মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, মির্জা গালিবের এই কবিতা যখন দেখলেন তখন তিনি বললেন যে গালিব গুনাহগার মুসলমানদেরকে নৈরাশ্যের মধ্যে ফেলে দিচ্ছে, বড় মারাত্মক ভুল কথা, আল্লাহ রাসূলের হেদায়েতের আলোর বিপরীত কথা এটা। তিনি বললেন না মুসলমান, গালিবের এই কবিতা চর্চা করবে না, এই কবিতার দিকে তোমরা কান দেবে না, আল্লাহ রাসূলের যে কথা সেই কথার আলোকে তোমাদের বলা উচিত যে মে ইসি মোসে কাবা যাওঙ্গা, লা তোমার গুনার পাপ অনাচার থাকুক না কেন, আমার মাওলা সীমাহীন দয়াওয়ালা, আয় আজিম আজমা গুনাহ নিয়াজিম তো তুয়ান আফ কর দম তার হাজি। মাওলা জালালুদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, হে প্রিয় মাওলা, আমি সীমাহীন গুনাওয়ালা, আমার গুনাহ যতই বড় হোক তোমার রহমত তার চেয়ে বড়। হাকিম উল উম্মত মাওলানা আশরাফ আলী ফারুক রহমতুল্লাহ আলাইহি বলেন যে তওবা গুনাহো কো মিটা দেতি হ্যায় জেসে বারুদ জরা সি হোতি হ্যায় লেকিন বড়ে বড়ে পাহাড়ো কো উড়া দেতি হ্যায়। যে একটা হযরত ফারুক বলেন যে তওবার দ্বারা বন্দা সারা জীবনের গুনাহ তওবা একদম বিস্মার নির্মূল করে দেয়, যেমন নাকি একটুখানি বারুদের বোমা পাহাড়ের উপর নিক্ষেপ করলে বিশাল বড় পাহাড় চুরমার হয়ে যায়। অনুরূপ তওবা একটা আসমানি বারুদ, এই তওবা যে বন্দা করে গুনার পাহাড়কে পাহাড় এই তওবার বরকতে একদম বিস্মার হয়ে যায়। আল্লাহ পাক জাল্লা জালালু ওয়ালু এত মেহরবানিওয়ালা এত দয়াওয়ালা। ভারতের এক কবি বলছিলেন যে এক বুজুর্গ বলি আল্লাহ, মেরে করিম সে ঘর আপনার কিসি নে মাঙ্গা, তো দরিয়া বাহা দিয়ে হ্যাঁ দুর্বে বাহা দিয়ে হ্যাঁ, আমার মাওলা এত সীমাহীন দয়াওয়ালা, আমার আল্লাহ পাকের নিকট কোনো বান্দা যদি একটা ফোঁটা চায় আল্লাহ পাক খুশি হয়ে তাকে এক সাগর দিয়ে দেন এবং সাগর ভরা মরিমুক্তও দিয়ে দেন। এত বড় মেহরবানিওয়ালা এত বড় দয়াওয়ালা মহান রব্বুল আলামিন। সুবহানাল্লাহ তাআলা বিহামদি, আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন। তো বলতেছিলাম জিগর মুরাদাবাদীর কথা যে এক জমানা পর্যন্ত এই লোকটা মদ পান করে, কিন্তু হাকিম উল উম্মত থানভীর নিকট যাইতে না পারার কারণে লোকটার মনে বড় ব্যথা। দীর্ঘদিন পরে ওই সালামের বাহক খাজা আজিজুল হাসান মুজুবের মতো বুজুর্গের সঙ্গে আবার যখন দ্বিতীয়বার তার সাক্ষাৎ হয় তো তিনি বললেন যে আমার সালামটা কি এ আপনার এই ওলির কাছে পৌঁছেছিলেন? খাজা সাহেব বললেন যে সালাম তো পৌঁছেছি ভাই, তোমার কারণে কথাও অনেক শুনতে হয়েছে আমার। হাকিমুল উম্মত থানভী বললেন, খাজা সাহেব আমি মনে করছিলাম তুমি দিন বুঝো, আজকে দেখলাম কিছুই শিখো নাই, কিছুই বুঝতে পারো নাই। আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদেরকে পর্যন্ত কাফেরকে পর্যন্ত যেখানে নিজের ঘরের মধ্যে মেহমান রূপে স্থান দান করছেন, আমি সে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন গোলাম, আমি কি তার একজন গুনাহগার উম্মতকে আমার ঘরের মধ্যে মেহমান হিসেবে রাখতে পারতাম না? খানকা এটা ওয়াকফের ঠিকানা, আমি সেখানে তাকে রাখতাম না, আমার ঘরের মধ্যে মেহমান হিসাবে আমি তাকে গ্রহণ করতাম, তুমি সেই মুসলমান ভাইকে কেন আসতে দিলে না? আমার আমার শেখ আমার মুর্শিদ হযরত হাকিম উল উম্মত থানভী এইভাবে আমার উপরে অনেক রাগ করলেন। জিগর মুরাদাবাদি এই সংবাদ শোনার পরে বললেন, আহা, আল্লাহর ওলিদের অন্তরটা এত বিশাল হয়, এত বড় হয়, এত দরদি হয়, আমি আগে জানতাম না, আহা আমি কি করলাম, আমি কেন গেলাম না? তিনি অত্যন্ত লজ্জিত হলেন এবং বললেন, খাজা সাহেব আমি তাহলে সিদ্ধান্ত নিলাম আমি অবশ্যই আল্লাহ বলার নিকট যাব, তবে আমি বোতল নিয়ে যাব না, আমি বোতল ছাড়াই যাবো। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক যাকে নিজের করতে চান এইভাবেই তাকে রহমত করেন, এইভাবেই তাকে মেহরবানি করেন। আল্লাহর কসম, আল্লাহর মেহরবানি এই বান্দাকে শেষ পর্যন্ত আল্লাহ পর্যন্তই পৌঁছায় দেয় একদিন। আশ্চর্য ঘটনা, এই জিগর মুরাদাবাদী হাকিমুল উম্মত মারান আসাম আলী থানবীর নিকট পৌঁছলেন এবং হযরত থানবী ওখানে গেলে এ জানতেন যে বোতলওয়ালা, তারপরও তাকে মহব্বত করলেন, প্যার করলেন, আপ্যায়ন করলেন, কাছে রাখলেন, কয়েকদিন তিনি থাকলেন এবং হযরত থানবীর হাতে বায়াত হলেন, তওবা করলেন। পরে ফিরবার সময় তিনি বললেন যে হযরত জি, আপনি দোয়া করে দেন, আমার মুখে দাড়ি নাই, আল্লাহ যেন ওই সুন্নতের দাড়িগুলি আমার মুখে দিয়ে দেন। হাকিমুল উম্মত মারান থানবী বললেন, ইনশাআল্লাহ তোমার মুখে দাড়ি দিবেন আল্লাহ তাআলা। এক আল্লাহ বলা দোয়া করতেছেন, শুনতেছেন ভাইরা? আবার এই মানুষটা আহা, শুনতেছেন বন্ধুরা, যে মদের বোতলওয়ালা কিন্তু হৃদয়টা তার মাওলার তালাশে কতটা ব্যাকুলতা ছিল, যে ব্যাকুলতা ততদিন পর্যন্ত সুপ্ত ছিল, লুপ্ত ছিল, কিন্তু যেটা আজকে বহিঃপ্রকাশ ঘটছে। এই মানুষটা হঠাৎ এই মুহূর্তে বললেন, কি বুকের ব্যথা জ্বালা, হ্যাঁ, তিনি বললেন যে হযরত দোয়া করে দেন, আল্লাহর ঘর কাপা দেখা আমাদের আল্লাহর ঘরে আমি যেন পৌঁছতে পারি। হাকিমুল উম্মত থানবী বললেন, ইনশাআল্লাহ আল্লাহর ঘর কাবা দেখার তোমার তোকে খুশি হবে। জিগর মুরাদাবাদী বললেন, হযরত জি দোয়া করে দেন, পাঁচটা অক্ত নামাজ যাতে করতে পারি। হযরত থানবী বললেন, ইনশাআল্লাহ ইয়ে কি হয়ে যায়, আল্লাহর রহমত, ইনশাআল্লাহ তুমি নামাজও ধরবে, আল্লাহর ঘরে যাতায়াতের তৌফিক হবে। বললেন, হযরত জি দোয়া করে দেন যাতে ঈমান নিয়ে যেন কবরে যেতে পারি। হযরত থানবী বললেন যে আল্লাহ চাইবেন তো ইনশাআল্লাহ এটাও হবে। এরপরে লোকটা এখান থেকে বিদায় হলেন। কিছুদিন পরে তিনি দাড়ি একদম মুখ ভরা সুন্নত মোতাবেক দাড়ি নিয়ে ফের কাবা শরীফের দিকে রওনা হলেন। আমার প্রিয় বন্ধুরা, মুখ ভর্তি দাড়ি নিয়ে এজন্য বললাম, অনেক মুসলমান ভাইয়েরা জানি না এই সময় কোথেকে বলছেন, তারা বলেন যে দাড়ি এক মুখ রাখা জরুরি না, হানাফি সাহাবি মালিকি হাম্বলি হোক অথবা যারা মজাব মানেন নাই সেই তারা যেই মুরব্বীদেরকে মানেন, আসলে তারা বলেন মজাব মানেন না, কিন্তু বিশ্বের শ্রেষ্ঠ কয়েকজন বিখ্যাত ইমামকে তারা আসলে মানেন, তাদের মধ্যে একজন আল্লামা ইবনে তাইমিয়া আর একজন আল্লামা ইবনুল কাইয়িম। যাই হোক, এই বিশ্বের যত বড় বড় ফকিহ, যত বড় ওলামায়ে দ্বীন, মুহাদ্দিসিন, কারোই তো মুখে এই এক মুটের কম দাড়ি ছিল না। একটুখানি দাড়ি, এক ইঞ্চি দাড়ি, দেড় ইঞ্চি দাড়ি, দুই ইঞ্চি দাড়ি, আধা ইঞ্চি দাড়ির এই সিস্টেম রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের জমানায় ছিল না, তাবিদের মধ্যে ছিল না, তাবিদের মধ্যে ছিল না, তাবে তাবিদের মধ্যে ছিল না, কোনো আইনায় মুস্তাহিদিনের মধ্যে ছিল না, কোন কারো মধ্যেই ছিল না। কিন্তু হঠাৎ করে এই দেশের জমানাতে আসা, এটা কোথেকে ইসলাম আবিষ্কৃত হলো? জিবরি আমিন কি নতুন ভাবে ওহিনী আসতেছেন ভাইরা, যে নতুন ভাবে আমাদের নিকট প্রধান পৌঁছাইতেছেন যে এই এই জিনিসটা, এই ভুলটার কারণে সমস্যাটা কি জানেন? যে মুসলমান গীবত করে, কিন্তু সে গীবত করার পরে বাসায় ফিরবার পরে সে মনে করে কাজটা আমার ভালো হলো না, তখন সে তওবা করতে চায়। শুনতেছেন আমার কথা? মানে একটা জিনিসকে গুণা জানার কারণে যে শেষ পর্যন্ত ফলাফলটাই দাঁড়ায় যে লোকটা 1012 যদি পাপে লিপ্ত হয় কিন্তু তার মনে একটা বেদনা কাজ করতে থাকে, যেটা একদিন তাকে তার কমপ্লিট হেদায়তের গন্তব্যে পৌঁছায় উসিলা হয়। সে মনে করে যে আমি মিথ্যা বলছিলাম, আমি ঘুষ খাইছিলাম, আমি কাউকে ধোকা দিয়েছিলাম, আমি পরের হোক কষ্ট করছিলাম, কিন্তু ভিতরে একটা জ্বালা যন্ত্রণা কাজ করতে থাকে যে এই জিনিসটা অপরাধ হওয়ার জ্ঞান এবং বিশ্বাস তার মধ্যে থাকার কারণে। এখন যে দাঁড়িয়ে এতটুকু রেখে মনে করে এটাই ইসলাম, এটাই দিন, এটাই শরীয়ত, এটাই ফাইনাল, সে এই জন্য কোশ্চিন কেন তওবা করবে না, অনুতপ্ত হবে না, অনুতাপের দরকার মনে করবে না, ক্ষমা চাওয়ার দরকার মনে করবে না। আর এই অপরাধটুকু নিয়ে যখন কেয়ামতের দিন উঠবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলেন যে এইটুকু এই দাড়ির নমুনা তোমাকে কে দিয়েছিল, সেই সনদটা আমি জানতে চাই, সেই ডকুমেন্ট আমি জানতে চাই। তো মুসলমান ভাইয়েরা, গবেষক এবং পণ্ডিতরা, আমার প্রিয় বন্ধুরা, আমরা তো জান্নাতি হতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামকে অনুসরণ করে, তা আমরা তখন কি ডকুমেন্ট পেশ করবো? আজ থেকে কোন ডকুমেন্ট, কোন চিন্তাবিদ, গবেষক, পণ্ডিতের কথা, সেটা কি কোন ইসলামের ডকুমেন্ট? প্রিয় বন্ধুরা, খেয়াল করি, খেয়াল করি, আমি আপনাদেরকে বুঝানো থাকছি সেই মহব্বতে আরেকটা কথা বলি, রসুল্লাহ সাল্লাহ ইসলাম আমাদেরকে যে আমলগুলো শিক্ষা দিচ্ছেন এটা ত্রুটিপূর্ণ না, কমপ্লিট এবং নির্দাক এবং নিখুঁত। যেমন উজু, উজুর রসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন যে এক সাহাবি বললেন যে কে ইয়া রসুল্লাহ, কেয়ামতের দিন আপনি আপনার উম্মতকে চিনবেন কিভাবে এত অসংখ্য উম্মতের মধ্যে? তিনি বললেন আমার উম্মত যে উজু করতে থাকবে আমার তরিকার উপর উজু করবে, এই এই উজুর অঙ্গগুলো, উজুর অঙ্গগুলো উজুর নূরে কেয়ামতের মাঠে ঝলমল করতে থাকবে, এর দ্বারা আমার উম্মতকে আমি চিনতে পারবো। তিনি বলেন আমি তোমাদেরকে বলি যে বিভিন্ন মালিকের ঘোড়া কোন মাঠের মধ্যে আছে, কিন্তু একজন মাত্র মালিকের ঘোড়া এরকম যে ওই ঘোড়ার কপাল চান্দা এবং হাঁটু এবং হাত সেই সবগুলো জায়গায় জায়গায় গিরা গুলো সাদা সাদা এরকম চাঁদের মতো ঝলমল করে। এই লোকটা অসংখ্য ঘোড়ার মধ্যে নিজের ঘোড়াগুলো সহজেই কি চিনতে পারবে না? তো ওই সাহাবিরা বললেন হ্যাঁ তা তো পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার উম্মত যে উযু করবে এই কামেল উযুর নূরে তাদের উযুর অঙ্গগুলো ঝলমল করতে থাকবে, এর দ্বারা আমার উম্মতকে আমি চিনবো। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য শাফাত করবেন, এরা আমার উম্মত, আল্লাহ এদেরকে মাফ করে জান্নাত দিয়ে দেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাড়ির মধ্যে দাড়ির চেহারার ভিতরে পানি দিতেন, তো যখন দাড়ি একদম ঘন হয়, দাড়ি পাতলা পাতলা হলে ওই চামড়ার ভিতরে পর্যন্ত পানি পৌঁছাইতে হয়, কিন্তু দাড়ি যদি একদম ঘন হয় যে পানি ভিতরে পৌঁছানো চামড়া পর্যন্ত পৌঁছানো কষ্টকর হয়, তখন ওই খালি দাড়ির চাপ এই চুলের উপরে দাড়িগুলোর উপরে পানি দিলে হয়, চামড়ার ভিতরে পানি পৌঁছানো তখন ফরজ থাকে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দাড়ি তো মুখ ভর্তি ছিল, কিন্তু তিনি দাড়ি যখন এরকম চেহারা ধোয়ার পর দাড়িতে খেলাল করতেন, এইভাবে খেলাল করে তিনি দেখাইছেন যে নিচের একটুখানি পানি নিয়ে এই দাড়ির নিচে দেওয়া একবার, তারপরে এইভাবে নিচের থেকে আঙ্গুল দাড়ির ভিতরে ঝুঁকে দিয়া ফের খেলাল করতেন, এবং তিনি বলতেন হা কাজা আমার আলী রব্বি, এইভাবেই নির্দেশ করেছেন আমার রব্বুল আলামিন আমাকে। আমার কথাটা শুনতেছেন আপনারা আমার প্রিয় বন্ধুরা? এটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হেদায়েত না? এটা কি মডেল না তার? এটা নমুনা না? এটাও কি জান্নাতে যাওয়ার সম্বল না? তাহলে এই বিষয়টাকে কেন আমরা ডিনাই করি, কেন এড়াই যায়, কেন প্রত্যাখ্যান করার দীর্ঘ মানসিকতা আমরা লালন করতেছি? এই মানসিকতা কি নুরানি মানসিকতা না মলিন মানসিকতা? আমাদের কি বুঝার দরকার নাই? আল্লাহ আমাদের হেদায়েত দেন, হক অনুসরণ তৌফিক দান করেন। মুস্তফা কোথায় গেল? এই এই সেই মাঠ কিনা যে মাঠে আরেকবার আসছিলাম যে ওহো আল্লাহ আল্লাহ আল্লাহ, ওই একবার আমি এত বিলম্বে আসছিলাম, আমি আশ্চর্য হয়েছিলাম যে তখনও অনেক ভাইয়ের অপেক্ষমান ছিলেন, আজকে সেই শিক্ষিত ভাইদের জ্ঞানী গুণী ভাইদের মাঠে আজকে আরেকবার আমার আসার তৌফিক হয়েছে। আল্লাহ আপনাদেরকে অনেক উচ্চ মর্যাদা দান করেন, দু জাহানে অনেক কামিয়াবি দান করেন, আপনাদের সঙ্গে রব্বুল আলামিন আমাকেও কবুল করেন, আমাদের সকলের জন্য আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস মঞ্জুর করেন। আপনাদের এমন সুদীর্ঘ অপেক্ষা, এতটা ধৈর্য দেখে আমি অত্যন্ত ভীষণভাবে মুগ্ধ এবং আপ্লুত। আল্লাহ তাআলা আপনাদের ত্যাগ কুরবানিকে খুব কবুল করেন। যাই হোক, তো দিগর মুরাদাবাদি তিনি বলছিলেন যে আল্লাহ যেন আমাকে দাড়ি দেন সুন্নত মোতাবেক। কেবল থানবির খলিফা জি খাজা আব্দুল হাসান মজুর ইংরেজি শিক্ষিত মানুষ, মুরিদ হওয়ার পরে যখন দাড়ি রেখে তিনি অফিসে গেছেন, ইংরেজ আমলে যখন মানুষ কেরানির চাকরি পড়া পাও একটা স্বপ্নের মতো ছিল, সেই আমলে যে খাজা আব্দুল হাসান মজুর সে ডেপুটি কালেক্টর ছিলেন, এত উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তি ছিলেন তিনি। তিনি যখন অফিসে যান তো বন্ধু বান্ধব সব দাড়ি মুন্ডানো আর তিনি দাড়িওয়ালা, এক একজনের তিরস্কার বিদ্রুপ করে। হযরত থানবীকে তিনি চিঠি লিখলেন, আমার বন্ধুরা আমাকে তিরস্কার করে দাড়ির কারণে। হযরত থানবী লিখলেন খাজা সাহেব কয়েকদিন একটু তিরস্কার সহ্য করেন, অচিরেই কিয়ামতের মাঠে রব্বুল আলামিনের হাতে দাড়ির পুরস্কার আপনি নসিব হয়ে যাবেন ইনশাআল্লাহ। কি আজব, সুবহানাল্লাহ। তো খাজা সাহেব তিনি কবি ছিলেন, তিনি এই সম্পর্কে ফের কবিতা লিখলেন যে আমি দাড়ি রাখলাম আর কাটবো না, এবং সুন্নত মোতাবেক দাড়ি রাখবো। ফের তিনি বললেন যে কিয়ামতের মাঠে রব্বুল আলামিনের সম্মুখে যখন হাজির হব, দাঁড়িয়ে দেখে আমি কবিতা বলবো, তেরে মেহবুব কি আরব সবাহত লেকে আয়া হো, হাকিকত ইসকো তু কর দে মে সুরত লেকে আয়া হো। হে আল্লাহ, এই দাড়িগুলো দেখুন তো আপনার রসুলের দাড়ির লগে মিলে কিনা, মিললে ওটা অরিজিনাল, এটা তো নকল, এই অরিজিনালটার বরকতে এই নকলটাও কবুল করে আপনাকে মাফ করে দেব। আছে রসুল্লাহ সাল্লাহ নিকট একবার ইরান থেকে পারস্য থেকে দুজন দূত রাষ্ট্রীয় দূত গিয়ে পৌঁছলো, তাদের উভয়েরই দাড়ি মুন্ডানো মুচ বড় বড়। রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম চেহারাটা আরেকদিকে ফিরিয়ে নিলেন এবং কষ্টের সাথে বললেন, মান আমারা কুমা বিহাজা, কে তোমাদেরকে এই কর্ম করার নির্দেশ দিলেন? তো তারা বললেন, তারা দুজনই দুজন বলল, আমার নাবি হাদা রব্বুনা কিসরা, আমাদের পারস্যের রব আমাদেরকে নির্দেশ করছেন, সম্রাটকে তারা রব বলতেন, আমাদের পারস্য রব আমাদেরকে এইভাবে দাড়ি মুন্ডানোর মোজ বড় রাখার নির্দেশ করছেন। উত্তরে রসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম বললেন, ওয়ালাকিন আমারনি রব্বি বিহিফায় লিহিয়াতি ওয়াকাসসি শারিবি, কিন্তু আমার রব আমাকে নির্দেশ করেছেন দাড়ি বাড়ানোর জন্য, মোচ খাটো করার জন্য। শুনতেছেন প্রিয় বন্ধুরা, রসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম কোন হাদিসে আফুল লোহা দাড়ি বাড়াও, দাড়ি বাড়ানো দাড়ি বাড়াও, এক হাদিসে আছে দশটা আমল সমস্ত নবী রসুলগণের অলঙ্ঘনীয় বৈশিষ্ট্য ছিল, তার মধ্যে একটা হলো মুখ ছোট করা, দাড়িকে বড় করা, নখ খাটো করা, নখ ছোট করা, বগলের পোষণ নাক নাভির নিচে পরিষ্কার করা ইত্যাদি। শুনতেছেন প্রিয় বন্ধুরা, কি হলো যে দাড়ির মামলায় মুসলমান ভাইয়েরা এই বিপদের মধ্যে কেন পড়ে গেলেন? বলে যে আমরা দাড়ি বড় করলে অনেকে আমাদেরকে খাঁটি মুসলমান রূপে চিনে ফেলবে, তাদের ভিতরে ঢুকে ইসলামের প্রচার এবং খেদমতের সুবিধা থেকে আমরা বঞ্চিত হব। হেকমত স্বরূপ, হেকমত কি? হেকমত মানে হলো নূরওয়ালা আমল। দাড়ি কাটায় কোন নূরওয়ালা আমল? এটাই যদি কোনো হেকমতের অংশ হইতো, নবী রসুলদের মধ্যে কারোর মধ্যেই এই হেকমতটা প্রতিষ্ঠিত হইতো, যাতে সেটা আমাদের জন্য মডেল হয়। এই বিষয়ে আমাদের আমার একটা আশ্চর্য কথা মনে হলো, সেটা আপনাদেরকে বলবো কিনা, রাত তো অনেক হয়ে গেছে। আজব ধরনের এক কথা মনে হচ্ছে, সেটা হলো যে একবার রসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম যে এক সফরের মধ্যে ক্লান্ত শ্রান্ত অবস্থায় দিনের বেলা প্রচন্ড রোদের মধ্যে চলতে পারতেন না, এজন্য তারা চলতেন রাত্রিবেলা। রাত্রিবেলা এক জায়গায় অবস্থান করলেন, রাত গভীর হয়ে গেছে, ভয় লাগলো যদি ফজরের নামাজে উঠতে না পারি। শুনতেছেন প্রিয় বন্ধুরা, খেয়াল করবেন দয়া করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কে পাহারা দিবে আমাদেরকে, মাইয়া হারুসুনা, কে পাহারা দিবে আমাদেরকে, মানে যে ভোরবেলা ফজরের নামাজের সময় কে জাগায় দিবে, সারা রাত যাতে জায়গা থেকে পাহারা দিবে, ফজরের নামাজের সময় জাগায় দিবে, কারণ ক্লান্ত শ্রান্ত এই শরীরে ঘুমায় পড়লে উঠবার সম্ভাবনা কম মনে হয়। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, তিনি বলেন যে আমি বললাম, আনা ইয়া রাসূলুল্লাহ, যে আমি জাগায় দিব। আমি রসুল্লাহ সাল্লাম বলে যে আন্তাল্লাহ তানাম, তুমি তো ঘুমাও, তুমি তো ঘুমাবা, তানাম আন্তা তানাম, তুমি তো ঘুমাবা। এরপরে তিনি আবার একটু পরে বললেন, মাই আরসনা, কে বলো কে জাগায় দিবে, কে আমাদেরকে পাহারা দিবে। হযরত উমর, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যে আমি আবার বললাম, আনা, আবার আমি আমি করবো এই খেদমত। একটু পরে রসুল সাল্লাম, আচ্ছা তখনও তিনি বললেন, তুমি তো ঘুমাবা, আন্তা তানাম, তুমি তো ঘুমাবা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি তো অ্যাটেনশন একদম, আমি কি ঘুমাবো কি, আমি এটা ভাবলাম এই বড় খেদমত আঞ্জাম দেব, এই সৌভাগ্য আমি অর্জন করতে চাই। আবার তৃতীয়বার রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন যে কে আমাদের পাহাড় দিবে। হ্যাঁ, ইবনে মাসউদ বলেন যে আমি বললাম, আনা, আমি এইবার বললাম যে আমি। রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আমার অত্যন্ত আবেগ দেখে পরে, ঠিক আছে আচ্ছা দেও পাহারা দেও, ঠিক আছে তুমি যাগ না থাকো, এত বড় হিম্মত করছেন তিনি, ঠিক আছে তিনি যাগ না থাকবেন, ঠিক আছে তো পাহারা দেও। সকলে ঘুমায় পড়লেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যাগ না থাকলাম, যাগ না থাকলাম, যাগ না থাকলাম। এই রেওয়ায়েতে ইবনে মাসউদের নাম, কিন্তু আরেক রেওয়ায়েতে হযরত বিলালের নাম। শুনতেছেন ভাইরা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি খুব যাগ না থাকলাম, কিন্তু আমি আমার অজান্তে কখন যে ঘুমিয়ে গেছি আমি জানি না। পরে বলেন যে আমি তখন সজাগ হয়েছি যখন আমার পিঠের উপর রোদ পড়তেছে, এখানে কেউ টের পায়নি। আর সর্বপ্রথম রসুল্লাহ সাল্লাহ আলসেন টের পেয়েছেন এবং যাচ্ছেন এই পিঠের মধ্যে শরীরের মধ্যে যখন নাকি সকল রোদ লাগতেছে, রোদের তাপে ঘুম ভেঙে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন এবং এই হাদিসের বর্ণনা যা যে তিনি উযু করলেন এবং সব সাহাবীদেরকে নিয়ে প্রথম তিনি সুন্নত আদায় করলেন দুই রাকাত, তারপরে জামাতের সাথে ফজরের নামাজ পড়লেন, কাজা করলেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আপনারা শুনেন এসব কথাবার্তা। আজকাল অনেক ইসলামিক গবেষক এবং পণ্ডিত সাহেবরা নাকি বলতে থাকেন এবং যারা নাকি মজহাব মানেন না, মজহাবের বিরুদ্ধে বলেন, তারাও এমনটা বলেন কিনা আমি জানি না, যে নামাজ ছুটে গেলে নামাজের নাকি কাজা করতে হবে না। শুনতেছেন আপনারা? অথচ হাদিসের বর্ণনা, লাইলাতুল তারিখের ঘটনা একবার না পাঁচবার ঘটছে। আমি এই কথার ব্যাখ্যা দিব না, যারা বিষয়টা জানেন তাদেরকে ইঙ্গিত করলাম মাত্র, যাতে আপনাদের হুশ ফিরে। এই পাঁচটা ঘটনার মধ্যে এই ঘটনা এইরকম পাঁচবার ঘটছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জীবনে, পাঁচবারই তিনি ফজরের নামাজ কাজা করছেন। আপনারা শুনতেছেন প্রিয় বন্ধুরা, তো নামাজ ছুটলে কাজা করতে হবে না, এটা আপনারা পাইলেন কোন জায়গাতে? কোথার থেকে সহিহ হাদিসের যহীফ হাদিসের পালায় পড়ছেন? হাদিস কি পরিমাণ পড়েন তো কে জানে। প্রিয় বন্ধুরা, দিন শেখার জন্য, হেদায়েত শেখার জন্য, সিরাতুল মুস্তাকিমের সন্ধান লাভের জন্য, জান্নাতের পথ চেনার জন্য হাদিস কোরআন পড়া চাই, দল বানানোর জন্য হাদিস কোরআন পড়লে প্রিয় বন্ধুরা হেদায়েত থেকে ফের বঞ্চিত থাকা লাগে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুক্তি দান করেন বিভ্রান্তি এবং গোমরাহির অন্ধকার থেকে, আমাদেরকে এবং সকল মুসলমানকে আল্লাহ মুক্তি দান করে নেবে ইবাদত করেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল নামাজ কাজাও করলেন জামাতের সাথে, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, মান নামা সালাতিনা ওয়ানসিয়াহা ফালইউসাল্লিহা ইযা যাকারহা ফাইন্না যালিকা ওয়াক্তুহা। যে যে কেউ রাত্রিবেলা ঘুমায় পড়লো বা যে কোনো সময় ঘুমাইলো, সে ঘুমের কারণে যদি তার কোনো নামাজ ছুটলো, যখন সে ঘুম থেকে জাগবে তখন উযু করে নামাজ পড়ে নিবে, সেটাই সেই নামাজের ওয়াক্ত তার। শুনতেছেন আপনারা? অনুরূপ ভাবে যদি কেউ কোনো কর্মব্যস্ততার মধ্যে যে কোনো কারণে নামাজে ভুলে গিয়ে থাকে এবং এভাবে নামাজের সময় পার হয়ে গিয়ে থাকে, তাহলে সে যখন তার মনে পড়লো নামাজটা পড়ে নিবে। এটা কি নামাজ কাজা করার কথাই বলেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ঘুম ঘুমিয়ে গেছে, নামাজ ছুটে গেছে, নামাজ কাজা করো। যদি মনে নাই নামাজ ছুটে গেছে, নামাজ কাজা করার কথাই তো বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অনিচ্ছাকৃত ভাবে ছুটে গেছে, সেটাও কাজা করতে বললেন। আর ইচ্ছাকৃত ভাবে ছুটলো, তো এটা তো আরো বড় অপরাধ, এটা আরো বেশি কাজা করা জরুরি না? হ্যাঁ, এটাও কি বুঝে আসে না? এটাই কি আমাদের বিবেকের আলো কথা বলে না? আল্লাহ আমাদেরকে হেদায়তের আলো দান করেন সকলকে। আচ্ছা, এখানে যে বিষয়টার জন্য আমি কথাটা বললাম সেটা আরেকটা, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটা কথা বলতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের রিওয়ায়েত এটা পাইলাম, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে দেখো, আল্লাহ পাক যদি চাইতেন ওই সময় ঘুম থেকে তোমাদেরকে উঠবার ব্যবস্থা করতে পারতেন, বা এরকম হয়তো যে তোমার ঘুমই আসতো না, সারা রাত জাগতো, ঠিক নির্ধারিত নামাজের সময়টায় তোমার ঘুম কেন আসবে, তুমি যে ঘুমায় পড়লা। এইভাবে রব্বুল আলামিন পরবর্তী উম্মতের এমনটা ঘটনা ঘটলে কি করতে হবে তার জন্য একটা মডেল এবং দৃষ্টান্ত তোমাদের মাধ্যমে আল্লাহ পাক স্থাপন করে দিয়েছেন, যাতে কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দারা একটা পথ পাওয়া যায়, এমন ক্ষেত্রে এভাবে আমরা ফের আল্লাহকে রাজি করার জন্য ছুটব। আমার কথা ক্লিয়ার? আমি এই ক্ষেত্রে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ফজরের নামাজ এটা কি ফরজ না? ফজরের নামাজ ফরজ না? এবং আপনারা জানেন কিনা যে পাঁচ রক্ত নামাজের ভিতরে সর্বাধিক গুরুত্বপূর্ণ কোন দুইটা নামাজ জানেন? ফজর এবং আসর। ওয়া সুবহানাল্লাহ! আমার প্রিয় বন্ধুরা, এমন গুরুত্বপূর্ণ, ফজরের নামাজ যত গুরুত্বপূর্ণ ফরজ, দাড়ি কি এত গুরুত্বপূর্ণ? কিন্তু আশ্চর্যের বিষয় যে দাড়ি রাখার কথা উম্মতের কেউ তো বলেন নাই, কোনো ইমাম তো বলেন নাই, কোনো আলেম তো বলেন নাই, কেউ তো বলেন নাই দাড়ি রাখাটা মুস্তাহাব, দাড়ি রাখাও ফরজ, অর্থাৎ ওয়াজিব। দাড়ি রাখা ফরজ না, দাড়ি রাখা কি ওয়াজিব। তো রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের জীবনে ফরজ হোক ওয়াজিব হোক সবটা তিনি একটা হলো থিওরিক্যাল ভাবে এলমি ভাবে বিদ্যাগত ভাবে সেটা বয়ান করে বুঝিয়ে দিতেন, আরেকটা হলো আরেকটা দায়িত্ব ছিল তার উপরে প্র্যাকটিক্যাল ভাবে আমল করে সেটা দেখাই দিতেন। কাজা নামাজ করতে হবে পড়তে হবে সেইটাকে পর্যন্ত আল্লাহ পাক নবীর নামাজ পর্যন্ত ছুটে দিয়ে ঘুম পড়ায় কাজা করে তার মনে স্থাপন করে দিতেন। আমার প্রিয় বন্ধুরা, তাহলে রসুল্লাহ সাল্লাহ ইসলামের 23 বছরের এই নবুয়তের জীবনে একবারের জন্য কি দাড়ি ছোট ছোট করে তিনি দেখাইছিলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু দেখাইছিলেন, লক্ষাধিক সাহাবীর মধ্যে একজনও দেখাইছিলেন। আমার প্রিয় বন্ধুরা, এজন্য দাড়ির ক্ষেত্রে আমরা ভুলের মধ্যে আছি। যাই হোক, আমি জিগর মুরাদাবাদের কথা বলতেছিলাম। জিগর মুরাদাবাদের সুন্নত মোতাবেক দাড়ি রাখলেন, হজে গেলেন, হজ করে আসছেন, নামাজ পড়লেন, জীবনের শেষ মুহূর্ত হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লেন, মারাত্মক ভাবে অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তারদের বোধ বসলো এবং তারা বললেন যে জিগর, আপনি সারা জীবনের মদ পানকারী মানুষ, এখন যদি আরেকবার না আপনি মদ শুরু করেন আপনি বাঁচবেন না, মৃত্যু আপনার অবধারিত, এটা আমাদের সিদ্ধান্ত, এখন আপনি দেখেন আপনি কি করবেন। জিগর মুরাদাবাদী তখন মদ খাওয়াইতে শুরু করার কথা, কিন্তু আশ্চর্য, জিগর মুরাদাবাদী উত্তরে বললেন, হে ডাক্তার সাহেবরা, আমি জিজ্ঞাসা করি, আগর মে পিতা রহুঙ্গা তো কব তক জিতা রহুঙ্গা, আমি যদি মদ পান করতে থাকি কতকাল আমি জিন্দা থাকবো সে গ্যারান্টিটা আমি শুনতে চাই। ডাক্তাররা বললেন, ইয়া আল্লাহ, তো মুশকিল কথা, বললেন যে এই গ্যারান্টি দেওয়ার কারো বাবারও কোনো ক্ষমতা নাই, এই এই গ্যারান্টি তো একমাত্র রব্বুল আলামিনের হাতে। জিগর মুরাদাবাদি বললেন যে মদ খায় আল্লাহকে নারাজ করে মৃত্যুর চেয়ে জিন্দা থাকার চেয়ে, মদ পান করে আল্লাহকে নারাজ করে জিন্দা থাকার চেয়ে, যে মদ ত্যাগ করা অবস্থায় এই মুহূর্তে মৃত্যুর জন্য জিগর একদম প্রস্তুত আছে। নিকাল যায় একদম মুখে নিয়েছে, এই দিলকে হাসরত, এই সারা জীবন জিন্দা থাকার জন্য হয়, জীবন মৃত্যু তো মহান রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, এই জীবন এই মৃত্যু সবকিছু আল্লাহর জন্য উৎসর্গিত নিবেদিত। বল, জীবন মদ খাইতে রাজি হলেন না, কিন্তু আশ্চর্যের বিষয় হলো কয়েকদিনের মধ্যে জীবন একদম অসুস্থ হয়ে, অসুস্থ মানুষটা সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন, এত ভয়ঙ্কর অসুস্থ লোকটা সম্পূর্ণ সুস্থ, এবং দীর্ঘদিন পর্যন্ত তিনি হায়াত পাইছেন, ঈমান ও নেক আমলের জিন্দেগি লাভ করছেন। আমার প্রিয় বন্ধুরা, এজন্য আমরা সকলে হিম্মত করি যে আমরা ইসলাম মোতাবেক সুন্নত মোতাবেক জিন্দেগি যাপন করবো ইনশাআল্লাহ তাআলা। আর অতীতে যা ভুল ত্রুটি হয়ে গেছে সেগুলো থেকে এখন ফিরবার জন্য আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। আজকে আপনারা যারা এই সুন্দর মাহফিলের ইন্তজাম করলেন এবং এখানে যারা অর্থ ব্যয় করছেন, সময় ব্যয় করছেন, মেধা ব্যয় করছেন, আল্লাহ তাআলা আপনাদের সকলকে অনেক সম্মান দান করেন, অনেক পুরস্কৃত করেন, দুজাহানে আল্লাহ তাআলা আপনাদের সকলকে কামিয়াব করেন। এর আগেও একবার আমার আসার তৌফিক হয়েছিল, কিন্তু আজকে এখানে আসলাম তো এত বিশাল বড় মাজমা মাশাআল্লাহ দেখে বড় ভালো লাগছে, কিন্তু এখানে একটা বিষয় শুরুতে আসছে যে কারণে আমার গাড়ি ভিতরে আনতে আমি বিলম্ব করতেছিলাম, সেটা হচ্ছে যে ওইখানে কিছু বাতি লাগায় রাখছে, যে বাতিগুলো ছোট ছোট গুড়ি গুড়ি অথবা কোনোটা জলে নিবে এরকম, এত গুড়ি গুড়ি বাতি, এটাকে হিন্দুদের দেওয়ালি বলে, শুনতেছেন ভাইরা? এবং এই দেওয়ালি হওয়ার কারণে এটা ঠিক না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নির্দেশ করছেন তোমরা ইহুদি খ্রিস্টান বা কোনো বিধর্মীর কোনো বিষয়ে যেগুলো তাদের ধর্মীয় বৈশিষ্ট্যগুলি সেগুলো তোমরা অনুকরণ করবে না। খালিফুল ইহুদ ওয়াল নাসারা, তখন পাশে থাকতে ইহুদি নাসারারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন রাত বলতেন যে তোমরা তাদের অনুসরণ করবে না, বিপরীত অবস্থানে থাকবে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফে যখন আসলেন তো সেখানে মুহররমের 10 তারিখে তিনি রোজা রাখতে শুরু করলেন, ঠিক আছে না, আশুরার রোজা, যেটা আশুরার রোজা রাখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেউ এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সংবাদ দিল ইহুদিরা এই রোজাটা রাখে, ইহুদিরা 10 তারিখে রোজা রাখে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, লাইন বাকাইতু ইলা ক্বাবিলিন লাসুমান্না তাতিয়া, যদি আমি আগামী বছর পর্যন্ত জীবিত থাকি আমি 10 তারিখের আগে 9 তারিখেরও রোজা রাখবো, যাতে ইহুদিদের সঙ্গে মিল না হয় রোজার ক্ষেত্রেও, তাদের রোজা একদিনের তো আমার রোজা যাতে 2 দিনের হয়। এরপর থেকে সাহাবায়ে কেরাম যে আশুরা আসলে 2টা রোজা রাখতেন, যে 10 তারিখেরটা আর 10-এর আগে নয় তারিখেরটা, আর যদি কেউ এরকম করে দশ তারিখ সঙ্গে এগারো তারিখ যুক্ত করে দিল যাতে একটা না থাকে বরং দুইটা হয়, এই রসুল্লাহ সাল্লামের হেদায়ত এমনটা ছিল। তাহলে এইভাবে বিধর্মীদের কোন ধর্মীয় অনুষ্ঠানাদির আচার আচরণ সেগুলোর বিপরীত অবস্থানে থাকার জন্য এমন শক্ত ভাবে হেদায়ত দান করছেন মুসলমানদেরকে, যাতে মুসলমানদের ইমানি জীবনটা একমাত্র রসুল্লাহ সাল্লামের মডেলের নূরেই সম্পূর্ণ আলোকিত থাকে, বাইরের কোনো কিছুই এর ভিতরে সংযুক্ত হইতে না পারে। শুনতেছেন ভাইরা? এবং পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, লাকাদ কান আলাইকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আমার রসুলের জীবনে সুন্দর নিখুঁত কমপ্লিট মডেল, কমপ্লিট নমুনা মডেল। কাজেই রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যে যেটা এবং তার সেটাই আমাদের গ্রহণ করা, তার বিপরীতটা থেকে বাঁচাও। বিধর্মীদের পথ থেকে আমাদেরকে বাঁচতে বলছেন, সেটা থেকে আমাদের বাঁচাও কর্তব্য। কিন্তু অনেক আবেগে মুসলমানরা মনে করেন যে আমাদের ইসলামী মাহফিল এটাকে সুন্দর করা দরকার। সুন্দর তো আমরা করবো, কিন্তু যেইটুকু সুন্দর আমাদের সৌন্দর্য নয় সেইটুকু বাদ দিয়ে চলা আমাদের কর্তব্য। অনেকে নাজারের কারণে এমনটা করে। একবার আমার মুর্শিদ আরে বিল্লাহ হযরত মাওলানা শাহ মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহির সঙ্গে আমি খুলনা গেছিলাম, হঠাৎ বিশাল বড় সম্মেলনের প্যান্ডেলের নিকটে গিয়ে তিনি দূরে চলে গেলেন গাড়ি নিয়ে, অনেক দূরে দাঁড়ায় থাকেন, কি ব্যাপার জানি না, অনেকক্ষণ পর্যন্ত ওখানে বসা। অনেক বড় এক আলেম সেকুলারিস্ট মহান আজবুল সাহেব রহমতুল্লাহ আলাই ওই গাড়িতে গেছিলেন, ওই একই মাহফিলে বয়ান করবেন, এই হিসাবে মেহমান হিসাবে তিনি নামতেছেন না। ভগবত বললেন যে আপনি যাবেন না, আপনি তো এই মাহফিলের দাওয়াতি মেহমান। তিনি বললেন যে না, আপনি না নামলে আমিও যাব না। এতক্ষণ মাহফিলের লোকেরা ছুটে আসলো, ভগবত চলেন, বললেন যে ভাই এই যে মাহফিলে তোমরা ছোট্ট ছোট্ট গুড়ি গুড়ি বাতি লাগাইছো, এটা তো হিন্দুদের দেওয়ালি সদৃশ, এটা ঠিক না, এটা বন্ধ করো তো আমি আসবো। তারা ছুটলেন, তারা তো জানেন না, ছুটলেন গিয়ে দ্রুত পুরো মাহফিল বেবি চতুর্দিকে যেটা ব্যস্তন করেছিল পুরোটা তারা নামায় এসেছেন, একদম খালি বন্ধ করেন নাই, নামায় এসেছেন। এরপরে সেখানে আমরা হযরতের সঙ্গে পৌঁছলাম, হযরত ওয়ালা আর এই বিষয়ে কোনো কথাও বলেন নাই, দীর্ঘ বয়ান করছেন, সকলে মুগ্ধ হয়েছে। আমি একটা খুলনার এমন এক শিল্পপতিকে জানি যিনি আগে একদম ভিন্ন পথে ছিলেন, আর একটা পথ অনুসরণ করতেন, কিন্তু তিনি পরে তার বাসায় হযরতকে খানা খাওয়াইতে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন এবং বললেন যে আপনার আজকে ত্যাগ এবং হিম্মত দেখে আমার চিরজীবন শিক্ষা হলো, আমি আর কশ্চিন কালো বিপথে যাব না ইনশাআল্লাহ তাআলা, এখন থেকে সুন্নতের পূর্ণ পথ ইনশাআল্লাহ সারা জীবন অনুসরণ করবো ইনশাআল্লাহ তাআলা। এখন তিনি একজন সুন্দর মুসলমান। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা আমাদের সকলকে হিম্মত দেন, তৌফিক দেন, কবুল করেন। আমি যে একটা আমল বলছিলাম প্রতিদিন একসাথে বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে কিয়ামতের দিন হাসরের মাঠে উঠবে মুসলমান, তো ওই কালেমার নূরে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। এই আমলটা আমরা সকলে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন। وآخر دعوانا الحمد لله رب العالمين وصلى الله على النبي الكريم اخو الكي عمل دعا بھائی اخو سمجھ
حضرت اخوانی جب مہدان جنگا نماز ہونے کو آئے
اچھا
بابا ہے ایدی کا انہیں کی رات کی سزن
مسلما اللهم آتنا عافيتنا في الأمور كلها واجعلنا من خزي الدنيا وعذاب الآخرة ربنا وارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان رب اغفر وارحم أنت خير الراحمين أي الله আমাদের সকলকে মাফ করেন, সমস্ত মুসলমানকে মাফ করেন, আল্লাহ আমাদের সকলকে সিরাতুল মুস্তাকিমের হেদায়েত নসীব করেন, আল্লাহ আমাদের অন্তরে আপনার মহব্বত মারিফত দান করেন, আল্লাহ কোরআনে পাকের আজমত মহব্বত ভক্তি শ্রদ্ধা আমাদেরকে নসীব করেন, আল্লাহ সুন্নতের মহব্বত আমাদেরকে দান করেন, আল্লাহ জীবনের সব গুনাহকে মাফ করেন, সব গুনাহ মাফ করে দেন, আল্লাহ আমাদের সকল গুণা আপনি মাফ করে দেন, ছোট গুণা বড় গুণা সবিরা গুণা কবিরা গুণা জানা গুণা অজানা গুণা নয়া গুণা পুরানা গুণা। আয় আল্লাহ আমরা বহু শক্ত গুণাগার, আয় আল্লাহ আপনি সীমাহীন দয়াওয়ালা, সব গুণা আপনি মাফ করে দেন, সব গুণা আপনি মাফ করে দেন। আয় আল্লাহ পবিত্র করেন, আপনি আমাদেরকে ডাক দিয়ে বলছেন যে সীমাহীন সীমা লঙ্ঘনকারী বন্দারা তোমরা তোমাদের আল্লাহর রহমত থেকে ফিরে আসছো না। আপনি বলছেন যে মাফ চাইলে আপনি গ্যারান্টি দিয়ে বলছেন, আপনি আমাদেরকে গ্যারান্টি সাথে আমাদের সব গুণা মাফ করে দিবেন। হে দয়াবান, হে মেহরবান, হে রহমান, হে রহিম, ইয়া রহমান রহিমিন, হে সীমাহীন দয়াওয়ালা মাওলা, আমরা মাফ চাই, মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। হে খোদা বা রহম কুনবর উমরে রফতা বর জফা, আমাদের জিন্দগি বরবাদ হয়ে গেছে, দয়া করে আমাদের মাফ করে আমাদেরকে জান্নাতের উপযুক্ত বানায় দেন, জাহান্নাম থেকে আমাদেরকে নাজাত দিয়ে দেন, জান্নাত আমাদের জন্য মঞ্জুর করে। আয় আজিম আজমা গুনাহ আনে আজিম তু তু আনে আপন কর দন্দর হাই, আয় আল্লাহ আমাদের গুনাহ যত বড়ই হোক না কেন আপনার রহমত তার চেয়ে অনেক বড়, অনেক বড়, অনেক বড়। আয় আল্লাহ আপনার সীমাহীন রহমতের কারণে, সীমাহীন ক্ষমার কারণে আয় আল্লাহ আমাদের সব গুনাহ থেকে আমাদেরকে পাঁচ সাপ বানায় দেন, পবিত্র জিন্দগি আপনি আমাদের সকলকে নসিব করে দেন, সরকারের ধোকা নকশের ধোকা থেকে আমাদেরকে আপনি পাঁচ করেন, হেফাজত করেন, আপনার হুকুম মানার তৌফিক আমাদেরকে দান করেন, আপনার মহব্বত ভালোবাসা এবং আপনার ভালোবাসার নেশা আপনি আমাদেরকে নসিব ফরমায়া দেন। সিজদার মজা, জিকিরের মজা, তেলাওয়াতের মজা, সুন্নতের মজা এবং নেশা আপনি আমাদের সকলকে দান করেন, হালাল রিজিক আমাদেরকে নসিব করেন, হারাম থেকে বাঁচার তৌফিক দান করেন, জুলুম অত্যাচার অন্যায় থেকে আমাদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ আমাদের অন্তরাত্মাকে সকল পুলিশ কালিমা থেকে আপনি পবিত্র করে দেন, অন্তরটাকে নূরে আলোকিত করে দেন, আপনার মহব্বত মারেফত আমাদের নসিব করে দেন, কামিল ইসলামের হেদায়েত আপনি আমাদের নসিব করেন। আয় আল্লাহ হানাফি শাফি মালিকি হাম্বলি চারো মজাবি সারা বিশ্বের শ্রেষ্ঠ উলামায় দ্বীনের নজরে হক, চার মজাবের যারাই যেখানে অনুসরণে ব্যস্ত, আয় আল্লাহ চার মজাবের অনুসারে দুনিয়ার যে কোনো প্রান্তে যেখানে আছে সকলকে নিজ নিজ মজাবের অনুসরণ করার তৌফিক দান করেন এবং সেভাবে খাটে কোরআন সুন্নার চর্চা করার এবং অনুসরণ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ দুনিয়ার ভিতরে যেখানে মুসলমানরা হক, হেদায়ত এবং দ্বীনের নামে নানান রকমের ভুল এবং বিভ্রান্তির এবং ভুল ব্যাখ্যার শিকার, তাদেরকে হেদায়ত নসিব করেন, তাদেরকে হকের পথ অনুসরণ করার জন্য তৌফিক দান করেন। আয় আল্লাহ সারা দুনিয়া যখন কাফের মুশরিকে ভরপুর, আপনার দুশ্মনদের দ্বারা পরিপূর্ণ, সেই বিশ্বের মধ্যে যে কজন মুসলমান এখনো ইসলাম নিয়ে জীবিত আছে, মুসলমানদেরকে ইসলামের উপর কায়েম করার তৌফিক দান করেন। আল্লাহ মুসলমানদের ভুল ভ্রান্তি আপনি মাফ করে দেন, মুসলমানদেরকে ভাই ভাই হিসাবে থাকার তৌফিক দান করে, মুসলমানের প্রতি মুসলমানের অন্তরে মহব্বত দান করে, মুসলমানদের প্রতি বেশুমার রহমত নাযিল করে, মুসলমানদের কারণে মুসলমানদের জন্য রহমতের দ্বার, সৌভাগ্যের দ্বার আপনি উন্মুক্ত করে দেন। সারা জাহানের মুসলমানদেরকে নির্যাতকদের জালেমদের হাত থেকে আপনি হেফাজত করেন, মুসলমানের জিন্দগিতে বেশুমার রহমত বরকত দান করেন, মুসলমানদেরকে আপনি ইজ্জতওয়ালা বানান, সারা জাহানের মর্যাদা উচ্চ আসন মুসলমানকে আপনি দান করেন, মুসলমানের ঘরে ঘরে বেশুমার রহমত বরকত নূর নাযিল করেন, সকলকে কামিল হেদায়েত নসিব করেন, উলামায়ে দ্বীনের আজমত মহব্বত দান করেন, আউলিয়ায়ে উম্মতের আজমত মহব্বত দান করেন, আইম্মায়ে দ্বীনের আজমত মহব্বত শ্রদ্ধা এবং ইত্তেবার তৌফিক সকলকে দান করেন। আয় আল্লাহ যত দিনই প্রতিষ্ঠান দিনই মার্কাজ দিনই মাদ্রাসা আছে, আয় আল্লাহ আপনি কবুল করেন, সকল দিনই প্রতিষ্ঠানকে আপনি কবুল করেন, এর জরুর সমূহ আসমানি ভান্ডার থেকে আপনি পুরা করেন, সব মুশকিল আসান করে দেন, উলামায়ে দ্বীন মাশায়েক উম্মত দ্বীনের সকল খেদমতগারদের জিন্দগিতে আপনি রহমত বরকত নুকুর নাযিল করেন। আয় আল্লাহ কে মাহে মাহফিল
বিশ্বের যে কোনো প্রান্ত থেকে নিজ নিজ মোবাইলের হোয়াটসঅ্যাপে হযরত ওয়ালা দামাত বরকাতুহুমের প্রতিদিনের বয়ান পাওয়ার জন্য যোগাযোগ করুন 01715801869 মুফতি শহীদুসালাম কাসেমি। নাম পাঠানোর সময় নিজের নাম এবং নাম্বার পাঠাবেন, তবে তা কোনো প্রাণীর ছবি মুক্ত থাকবে।
ঠিক আছে।